صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم فيما رواه مسلم في صحيحه عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين حمد وتعريف القرآن প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালামের পর আপনাদেরকে ইসলামী সেন্টারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সেজন্য তার দরগাহে জানাই দোয়া ও তৌফিক। বন্ধুগণ, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই, আল্লাহ করে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগই আমাদের খ্যাত খামার সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা আছে। যেই কোনোই আবাদ করি আমরা, সেই আবাদের সঙ্গে কিন্তু কিছু আগাছা আসে আসে না? একটা হলো আগাছা, একটা হলো পরগাছা। বুঝেন দিতে নিশ্চিত আজকে ইসলামের যে সমস্ত আগাছা এবং পরগাছা এইগুলি কি এবং কিভাবে আমরা জানি, কারণ আগেই না জানলে কিন্তু আপনি সঠিক পথ পাবেন না। তাহলে আমরা প্রথমে আলোচনাতে করেছি যে জেনে শুনে আমরা ভালো করে আবাদ করি। আমাদের আগে ওই দিকে আবাদ হতো, আমন চাষ হয়তো কি হয় আউশ ধানের চাষ হতো, আউশ ধানে কিন্তু ঘাস চাষ বেশি হয়। একদিন খেতে গিয়ে দেখলাম যে আগাছার সঙ্গে ধানও উঠাইছে এক আল্লাহর বান্দা, করে জানা গেল তার চোখে কম দেখে। যদি আমি ভালো করে না জানি তাহলে অনেক যেটা আবাদ করতেছি করা প্রয়োজন সেটাও হয়তো কেটে ফেলব অনেক কষ্ট করে করার পরে। অনেক সময় না জানার কারণে না বোঝার কারণে এক প্রকার একটা ঘাস হতো ধান ওই ধানের জমিতে, ও ধান পাকা পর্যন্ত শেষ করা যেত না, ওই ধানের মতোই কি জন্য নাম বলতাম খেয়াল না। আর একটা হয় কি পরগাছা, ধান বুনেছি একটা আরো অন্য নতুন ধান এসে ওর মধ্যে মিষ্ট হয়ে যায়, এমন হয় কিনা? আপনাদেরকে জাস্ট আমি কিছু ফর্মুলা আপনাদেরকে আলোচনা করবো আজ, যে ফর্মুলার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামের এই পরগাছা এবং অগাছা এবং ইসলামের মধ্যে যে সমস্ত জিনিস আপনার এই ইসলামের নামে আমাদের মধ্যে চালু হয়ে গেছে এই জিনিসগুলি আমাদেরকে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ইসলাম আর এর সঙ্গে কিছু যোগ হয়ে গেছে এটা ইসলামের বাইরে। বন্ধুগণ, এর আগে আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে মৌলিক কতগুলি কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই।
দিন পরিপূর্ণ না অপূর্ণ? দিন পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীন। দিন পরিপূর্ণ, সবাই আপনারা একমত আল্লাহ করেন ইনশাআল্লাহ। তাহলে এই দিনের মধ্যে কোন সংযোজনের যেরকম অবকাশ নেই, বিয়োজন মানে কমিয়ে দেওয়ার কোন অবকাশ নেই। যদি বলি যে দিন অপূর্ণ, তাহলে রাসূলের উপরে বিরাট একটা তোহমত দেওয়া হবে যে তিনি দিন প্রচার করে যান না, ঠিক কিনা? কিন্তু আমরা জানি বিদায় হজে আল্লাহ রাসূল বলেছিলেন হাল বাল্লাহ, তোমাদেরকে কি আমার দায়িত্ব রেসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি 23 বছরে? তাহলে তুমি কি বলেছেন? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সমস্যা সকলে বলেছেন হ্যাঁ আপনি পাক পৌঁছেছেন। তিনি আসমানের দিকে অঙ্গুলি ইশারা করে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব পালন করেছি না। তুমি তো জানো, কিন্তু যাদের কাছে দায়িত্ব পালন করার জন্য আমাকে পাঠিয়েছ তারা এক বাক্যে আজকে স্বীকার করেছে আমি দায়িত্ব পালন করেছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে, এমন দিনে রাত্রে রাগ করে সহজে আল্লাহ রসুল 23 বছর কাজেই ছিল মানুষকে প্রতিটি বাড়ি পৌঁছে দেওয়া, ঠিক না? এবং আল্লাহ বলছেন সুরা আযাব, তুমি যদি না পৌঁছে থাকো ক্ষমা আল্লাহ তাই সারা, তাহলে নবীর নাম থেকে নাম কেটে যাবে না পৌঁছে। এবং রসুলের উপর ইমানের একটা অঙ্গ হলো এই যে তাদের কাছে যে আল্লাহ রব্বুল আলামিনের ঐশী বাণী এসেছিল হেদায়েত, তারা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই বিশ্বাসটি যদি কেউ না রাখে তাহলে রসুলের উপরে যে ইমানের একটা অঙ্গ পাক, ইমানে তার কি হবে? নাফস বা কমতি। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই, ইসলামে একটা কথা হচ্ছে কি ইত্তেবা, আর একটা হলো কি ইত্তেদা। ইত্তেবা মানে অনুসরণ করা, কার অনুসরণ করবো আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কিন্তু আপনাদেরকে যেহেতু মৌলিক জিনিস জানাবো, আপনারা কিন্তু ভালো বিবেক করার চেষ্টা করবেন, একেবারে সুর দিয়ে গদ বাঁধা আওয়াজ আজকে করবো না। আপনাদেরকে আমি চাবি কাটিতে চাই, কম্পিউটার দিতে চাই, যার মাধ্যমে আপনি আমার সাধ্য অনুযায়ী এবং আপনার বুঝার উপর নির্ভর এবং জানার উপর নির্ভর করবে, যাতে আপনি ধরে মানে আপনার কাছে একটা কুষ্টি পাথর দিতে চাই। আমি এই কুষ্টি পাথরে ঘুষলেই বুঝবেন যে সত্যি না বাইরে কোনো গলত রয়েছে, ঠিক আছে? আপনার একমত আওয়ার সঙ্গে আল্লাহ করে কুষ্টি পাথর নিয়ে একটা আজকে বাড়ি যাবেন আল্লাহ করে, আমি এটা দাবি আপনার কাছে, এবং আল্লাহ যেন আমাকে টপিক দিয়ে আপনাকে বুঝাতে পারি। ইসলামের মেয়ে কথা হলো ইত্তেবা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন তখন তিনি বললেন আনা মুত্তাবি' ওয়ালাইস ওয়াস্তাবি মুবতাদি', আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুসরণকারী মাত্র একজন, নতুন করে কিছু আবিষ্কার করার আমি লোক না। এই জন্য ইসলাম আমাদের ইত্তেবা করার জন্য বলেছে আতিউল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের তাত কথা এতবাদ করো, কিন্তু ঝগড়া ফসাদ যদি লেগে যায় যদি বলে অমুক হুজুর বলছে এইটা, অমুক হুজুর কয় এইটা, দুইজন দুই হুজুরের কাছে যাবেন না, এবং দুই হুজুরের সাগরে সে কাছে আসবেন তারা তোফি কুম আমরাই নিলাম তারেন্য মা তোমার সাথ তুম বিহিমা কিতাবুল্লাহ, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আল্লাহর কোরআন এবং আমার হাদিস। শূন্য কাকে বলে? রাসূলের কাহাদিস, সেটা বাচনিক হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে, স্বীকৃতি দান হতে পারে। এই দুইটা জিনিসকে তোমার মজবুত করে ধরলে অধ্বস্ত হবে। তাহলে এটাও একটা মৌলিক কথা শিখে নেন, ঝগড়া বা কম বেশ যখনই শুনবেন তখন হাদিসে। আপনার দেশে আপনাকে জুমার নামাজে লাল বাতি জ্বালিয়ে রেখেছে, আপনি মুসলিম শরীফ হাদিস পড়েছেন, কুষ্টি পাথর পেয়ে গেলেন কি? রাসুল যা করেছে তাই করো, এই দুটাইকেই মানো। উলিল আমরে মিনে এবার বাদ হয়ে গেল, হুজুর বলে লাল বাতি জ্বালাইছে, আমার রাসুল বলে নামাজ পড়ো, কোনটা মানবে? আল্লাহ রাসুলের কথা। কুস্তি পাথর কিনা এটা পরবর্তীতে আপনাদের কি সাজেশন দিবেন, কি করলে আপনারা এই কুস্তি পাথর অর্জন করতে পারবেন? আজকে তো ফর্মুলা আপনাকে জানালো। তাহলে আল্লাহ আল্লাহ বলছেন খুদু মা আতা তুমুর রাসুল ওয়া মা নাহা আনহু ফান্তহু, মাতা কোন রাসুল পাঠত ওমা নাহা কোন আনহু ফান্তহু, রাসুল যা করতে বলেছে গ্রহণ করো, যা ছাড়তে বলেছে তা পরিহার করো। একটা ব্যাকরণ বলে নাই, আলেমরাও যা করতে বলে তাই করো আর তারা যা ছাড়তে বলে তাই ছাড়ো। মকসুদুল মমিন একটা বই আছে আমাদের দেশে, বহুল পরিচিত, ওকে যদি কুস্তি পাথরে ফেলা যায় হাদিসের ছানবেন, আমার মনে হয় কত পার্সেন্টে টিকবে আর কত পার্সেন্টে উড়ে যাবে এটা বলা যাবে। আমি বলছি না পড়া বন্ধ করা, আমি বলছি আমাদের দায়িত্ব একটা বই আগে আপনাদের হাজে হাজির করা, তারপরে বলবো যে ওটা বাধ্য আছে ভালো আছে কিছু। সেই জন্য বন্ধুগণ, তাহলে আপনারা এটাও জেনে নেন যে যদি আমার দিনের ব্যাপারে কেউ বলে যেটা কেউ বলতে শুনলেন যেটা বেদাত, সোজা আরো বেশি অনেক কিছু বেদাত শুনছেন ঠিক না, বেদাত শুনেই থাকবেন না আপনার কষ্টি পাথরে এবার ঘুষে ঠিকই কিনে না। আমাদের সবে মেরাজ চলে গেল শবে বরাতের মাস, মাশাআল্লাহ। আজকে এক ভাই ইন্ডিয়ান জিজ্ঞেস করছিল কবে শবে বরাত, উত্তর দিতে গিয়ে মাশাআল্লাহ দেড় ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে উত্তর শেষ, কারণ এক উত্তর দিলে আর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর। বন্ধুগণ মনে রাখতে হবে যাদের ইত্তেদা করতে হবে, ইত্তেদা করা চলবে না, নতুন করে আবিষ্কার করা চলবে না, এবং এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী বহু হাদিস আমাদেরকে বলে দিয়েছে, এবং বহু দল বহু কিছু আমাদের আসবে সেটা দেখবো, কিন্তু আমার সেদিকে দেখবো না, বরং আমি দেখবো আমার কোরআন এবং হাদিস কি বলে। এর বহু হাদিস আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, আল্লাহ রাসূল বিভিন্নভাবে কোরআনের মধ্যে এসেছে। এখন আমি দুটা আয়াত আপনাদের পড়েছি এবং দু একটা হাদিস আপনাদের শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, একটা সোজা রেখা টানলেন, এরপরে ডানে কিছু দাগ দিলেন বামে কিছু দিলেন এবং বললেন ইন্না আল্লাহু আলা সিরাতিন মুস্তাকিম ফাত্তাবি ওয়া লা তাত্তাবি ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই সোজা পথটাই হলো আমার পথ, এটার মধ্যেই থাকো, ডানে বামে যেও না, ডানে বামে শয়তান বসে আছে তোমাদেরকে গ্রেফতার করে, তার স্থান যেখানে সেখানে তোমাকে নিয়ে যাবে, তার সরল পথ আপনাকে জানতে হবে কোন, সেটাই হলো কোরআন এবং সহিহ হাদিস। সহিহ হাদিস সবসময় আমরা বলবো, কারণ সহিহ হাদিস নিয়ে কিন্তু সব বন্ধ করবো। যত বেদাত, একটা কথা মনে রাখেন, যত বেদাত যত অপসংস্কৃতি যত কিছু আগাছা যত কিছু পরগাছা সবকিছুর মূলে জাল হাদিস অথবা জয়ীফ হাদিস অথবা মুনকার হাদিস অথবা যে কোনো হাদিসের কোনো পাত্তাই নেই মানুষের, ওরা আমরা বলি হাদিসুল নিসাই মানে মহিলাদের হাদিস, নিসাই মানে মহিলা না, মহিলাদের হাদিস বা হাদিসুল হুজুর হুজুরদের হাদিস। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মৃত্যুর পরে তোমরা দেখবে অনেক মতভেদ, কেউ বলবে বেদাত, কেউ বলবে না বেদাত হাসানা, কেউ বলবে সাইয়া, কত ভাগ করবে, কিন্তু তোমরা এত ইখতিলাফ দেখার পরেও কিন্তু তোমরা আরেই কমবে সন্নাতে অসন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়ান আমার সন্নাত এবং খুলাফায়ে রাশিদিন। কে খুলাফায়ে রাশিদিন? আবু বকর, ওমর, ওসমান, চার খলাফতের আমলে যদি কোনো সন্নাত, যেরকম দুই আগানি সন্নাত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়ে হয়েছে, যেহেতু সকল ইমামরা সাহাবীরা দেখে ইজমা করেছে। কিন্তু কোন একজন ব্যক্তি সাহাবীর হাদিস নেবেন, কোন একজন সাহাবীর কাজ যদি রাসূলের কাজের বিপরীত হয়ে যায় বুঝার কারণে কোনটা মানবেন? কোন একজন সাহাবীর কথা যদি রাসূলের কথার তাহলে কোনটা মানবেন? এই জন্য ইমামরা সকলেই ওসিয়াত করে গেছেন, ইমাম আবু হানিফা বিশেষ করে ইমামে আজম, যদি আমার কথার সঙ্গে কোরআন এবং হাদিসের মুখালিফ হয় ফজরি বু কাউলি আলাল হাই, দলের মধ্যে আমার কথাকে ছুড়ে দাও, কি আমানত রক্ষা করে গেছে। এবং তারা বুঝতেন যে ভুল হতে পারে, কারণ রাসূল এবং নবীরা ছাড়া কেউ ভুলে উঠে না ঠিক কিনা। কোন ইমামের যদি কথা হাদিস করার একটু উল্টা হয়ে যায়, ইমামের এতে ফায়দা রয়েছে। কি ফায়দা? তিনি আল্লাহর বান্দা, রাসূল ছিলেন না, একজন মানুষ যদি ভুল জীবনের নাম এসে তা আমরা রাসূল মনে করি, এমন করতে করতে এমন তো হয়ে গেছে, তাই যে না তার দ্বারা কিন্তু ভুল হতে পারে। বন্ধুগণ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়াত করে গেছেন যে কোরআন এবং হাদিস রাখা, এটা একটা মৌলিক কথা জানলাম কিনা। এরপরে যেটা হলো সাহাবায়ে কেরামদের বহু কথা রয়েছে, মনে রাখবেন যখন একটা আগাছা একটা ওই যা আবাদ করেছেন তার কাছে আসবে তখন এটা দুর্বল হয়ে যাবে না, হয় কি না? মনে করেন একটা ঘাস চতুর্দিক দিয়ে একটা ধান লাগাইছেন, চতুর্দিক দিয়ে ঘাস, ওই ধানটা ভালো হবে? এমনকি নাও হতে পারে, ওইটাই তার উপরে প্রভাব বিস্তার করে সে দুর্বল হয়ে ওখানেই বিলীন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন একটা যখন বিদআত চালু হয় তখন একটা সুন্নত সেখান থেকে উঠে যায়, বলে নাও বলে আল্লাহ রাসূল, যখন একটা সুন্নত উঠে যায় যখন একটা বেদাত চালু হয় তখন একটা সুন্নত এসিগুলি চালাই দেন, গরম লাগলে আপনার রসুলগুলি তখন সেখান থেকে একটা সুন্নত বিদায় নিয়ে নেয়। এই জন্যে এই ধরনের বহু কথা আপনাদের আমি সময় কুলাবে না, মনে রাখতে হবে যে এই বরগাছাগুলিকে এখন আমাদের কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে আমরা কষ্টি পাথর পেলাম প্রথম, যে কোরআন এবং হাদিসের এই কষ্টি পাথরে কি করবো, মাপ করবো দেব আছে নাই তাহলে বুঝতে এটা পড়ব। আপনি জানতে পারেন না, অন্যকে জিজ্ঞেস করেন, বইপত্র পড়েন, হাদিস পড়েন, আমি পরে আপনার সাহায্য সন্ধি বাল্লা করেন ইনশাআল্লাহ। এই জন্যে ইমাম শাফি রহমাতুল্লাহ একটা কথা বলছেন, যে সবাই যদি নতুন করে একটা চালু করে তাহলে দিনের আর থাকবে কি? তাহলে অমুসলিমরাও বলবে তোমরা যখন নিজেরা চালু করেছো আমরা চালু করে আমাদের ধর্মাত্মক ধর্ম পার্থক্য কি পার্থক্য থাকবে? তোমরা হাদিস কোরআন ছেড়ে হুজুরদের কথা নিয়ে আসো, আমরা আমাদের পাদরিয়া খ্রিস্টিয়াদের যাদবদের কথা নিয়ে আসি, পার্থক্য কোথায়? এবং আশ্চর্য হবেন এখন আমেরিকায় যারা নতুন মুসলমান হচ্ছে আমাদের ইসলামের কৃষ্টি কালচার দেখে তারা আশ্চর্য হচ্ছে, আরে কোরআন হাদিস একটা আর মানুষ করে আর একটা, এটি কি আশ্চর্য। বন্ধুগণ, এই পরগাছাগুলি কিভাবে চালু হবে আমি অনেক কথায় বাদ দিয়ে দিলাম কারণ সংক্ষেপ সময় কুলাবে না। পরগাছাগুলি চালু হওয়ার একটা বিরাট ইতিহাস সংক্ষেপে আপনাদের বলি। প্রথম ইসলামের মধ্যে নতুন কথা উপগ্রহণ করেছিল আল্লাহ রাসুলের তিনজন সাহাবি, তার বাড়িতে এসে জিজ্ঞেস করলেন কাকে মাহাশারা দিলাম, আর আল্লাহ রাসুল কেমন ইবাদত করেন, কত রাকাত পড়েন, কি করেন? বললেন যে তিনি সারা রাত্রি নামাজ পড়েন, এই তেলাওয়াত করেন, ইত্যাদি ইত্যাদি। তিনজন সাহাবি মনে করলেন যার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আগের পাশে সবকিছু ক্ষমা করেছেন, তিনি যদি আপনি ইবাদত করেন তাহলে আমাদের ইবাদত তো কিছুই নাই তার তুলনায়। একজন বললেন আমি বিয়ে শাড়ি করবো না, সারা জিন্দগি খালি ইবাদত করবো। আরেকজন বললো আমি শুধু রোজায় থাকবো, সারা জিন্দগি রোজা থাকবো। আরেকজন বললো যে আমি ভালো মন্দ খাবো না, ইত্যাদি। আল্লাহ রাসূল যখন বাড়িতে আসলেন মা আয়েশা বললেন যে এই ঘটনা, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমরা এমন কথা বলেছ? বলে হ্যাঁ। বলে শুনে রাখো, আমি রাসূল, রাত্রির এক অংশ ঘুমায় এক অংশ নামাজ পড়ি, আমার স্বামী বাচ্চা ছেলে স্ত্রী পরিবার আছে তাদের হক আদায় করি, ইত্যাদি ইত্যাদি। কাজেই আমার পথ থেকে যারা নতুন করে আরো বেশি করে কিছু করতে চায় সে আমার কি হলো, আমার উম্মত থেকে বাইরে। এই প্রথম ইসলামের এরকম একটা কথা তিনজন সাহেবের মধ্যে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেল। এর পরবর্তীতে একতলাফ হলো কোথায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে, বা আল্লাহ রাসূলের মৃত্যুকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে। আর উমার বলে না মরে নাই, উমার রাদিয়াল্লাহু বলছেন যে বলবে আমার দাবি মারা গিয়েছে তাকে আমি শিরচ্ছেদ করবো। হযরত আবু বকর যখন আয়াত পড়লেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আফা ইন্না তাও কুতলান কালাত ওয়ালা আখাবিকুম, যদি তোমাদের নবী মরে যায় ইন্তেকাল করে বা তাকে হত্যা করা হয় তাহলে তোমরা আবার ফিরে যাবে কুফরিতে। হযরত উমারের হাত থেকে পড়ে গেল তরবারি, বলল যে না, সেটাও একটা নতুন কথা যে না, মানুষ কেমনে মরে যায়, রাসুল কেমনে মরে। দেখো আজ পর্যন্ত এক দলের আকীদা হলো হায়াতুন নবী নাবি, এখন ইন্তেকাল করেন নাই। আরো কত কিছু বাড়াতে বাড়াতে মাশাআল্লাহ। তার পরবর্তীতে হযরত উসমানের যুগে হযরত উসমানকে হত্যা করা হলো, ঠিক না, শাহাদাত করা হলো, এটা একটা ইখতিলাফ দিন। নতুন দিন কি হত্যা অন্যায় ভাবে, না, নতুন এটা চালু হলো। আবদুল্লাহ বিন সাবা ইবনে সাউদা ইহুদি, সে ইসলামের মুখোশ পরে ইসলামের লিবাস পরে ইসলামকে ধ্বংস করেছিল, এমনকি হযরত আলী সম্পর্কে সে আকীদা পোষণ করেছিল যে হযরত আলী আল্লাহ। এই জন্য হযরত আলী ওই শ্রেণীর মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, যাদের গ্রুপে এখনো কিয়া নামে জানা। এরপরে বানু উমাইয়াদের যুগে মাবাদুর জুহানি একজন, এও নতুন নতুন আকিদার মশলা কিছু কাদার নিয়ে বিশ্বাস নিয়ে কিছু মশলা তৈরি করে, এবং তার ছাত্র বিশেষ করে জাহান বিন সফওয়ান, সেও নতুন করে কিছু নতুন আবিষ্কার করলো আল্লাহর যে সিফাতি নাম গফফার রহমান এগুলি কিছু অস্বীকার সে করল। বিশেষ করে বাদশাহ হারুন আর রশিদের যুগে নতুন বেদাত চালু হলো একটা মুতাযিলাদের মাধ্যমে। এটি ইতিহাস বলছি কিভাবে আসলো আপনারা খেয়াল করেন, নতুন করে কিন্তু একদিনই এটা হয়ে যায় নাই। বাদশাহ হারুন আর রশিদের যুগে মুতাযিলারা একটা কি নতুন আবিষ্কার করলো, কি কোরআন মাখলুক, সৃষ্টি জীব, আমরা যেরকম মাখলুক আল্লাহ সৃষ্টি, কোরআনও মাখলুক। সকল ইমামদেরকে বাধ্য করা হলো তখনকার মহাদেসিনদেরকে মফসিনদেরকে, চারজন আল্লাহর বান্দা অস্বীকার করলো না দলিল চাই, তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল, তাদেরকে এই ফাইসালা করার জন্য চারজনকে যখন রাজ সিংহাসনে যখন নিয়ে আসা হলো রাজ দরবারে, রাস্তায় একজন বুড়ো ছিল মারা গেল ভয়, আর দুইজন রাজ দরবারে এসে স্বীকার করলো যে হ্যাঁ কোরআন পাকলো, ইমাম আহমদ বিন হাম্বাল বলল না হতে পারে, প্রমাণ করতে হবে, দলিল নিতে হবে। এই যখন তিনি জোরালো প্রতিবাদ জানালেন, দলিল যখন চাইলেন আমার দেশের হুজুরদের কাছে দলিল চাইলে বলাই কিসের দলিল, আমি যা করতাম তুমি কিসের দলিল বুঝো, এমন আছে না ইমাম আহমদুল হাম্বালকে এতই প্রহার করা হলো, ব্যত্যাঘাত করা হলো। ইতিহাস সাক্ষী বলা হয় একটা যদি সবল সবচেয়ে উন্নত মানের একটা হাতিকে যদি প্রহার করা হতো তাহলে সেই হাতি মানে মারা যেত, কিন্তু ইমাম আহমদুল হাম্বাল আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় তাকে মারে, ওই রক্তাক্ত শরীর নিয়ে তিনি দুই রাকাত নামাজ আদায় করেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে রক্তাক্ত রক্ত প্রবাহিত অবস্থায় নামাজ পড়লে আপনার উজু কি আসে, আমরা তো একটু তাই ধরেই বলি উজু এসেছে, বলে যদি সাহাবা ইকরামের যদি বদর উহুদের প্রান্তের যদি নামাজ যায় ধরে থাকে রাসূলের সামনে তাহলে আমি আহমদ বিন হাম্বালের নামাজ কেন হবে না আল্লাহর কাছে। আজকে অকাতরে যেই সুন্নতকে বাস্তবায়ন করতে গিয়ে হাক আকীদাকে বাস্তবায়ন করতে ইমামদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কি হয়েছিলেন, জেলে তাকে হত্যা করা হয়েছিল বিষ প্রয়োগ করে, ইমাম মালিকের দুই হাত উঠিয়ে দেওয়া হয়েছিল, এই যে নয় না এটার কাজ করতো না, এই জন্য ইমাম 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 মালিক শেখ জীবনে হাত ছেড়ে নামাজ পড়তেন, হাত উঠাতে পারতেন না, তাহলে এই যে কবজা নাই শক্তি নাই, এই জন্য আর এক শ্রেণীর মানুষ মালিকি মাঝাবের এক কিছু মানুষ আছে যারা হাত ছেড়ে নামাজ পড়ে, হয়তো আপনারা দেখেছেন এক শ্রেণীর মানুষ হাত ছেড়ে নামাজ পড়ে, ওই যে ইমাম শেষে হাত ছেড়েছে তার বাবু কেন ছাড়লো, এক ব্যক্তি আপনাদের একটা গল্প শোনায় ছোট্ট চুটকি গল্প, এক ব্যক্তি বিড়াল বেঁধে খাচ্ছে, এক মুরব্বী ওখান দিয়ে যাচ্ছে বলে আরে তুই বিড়াল বেঁধে খাচ্ছ কেন, বলে আমার বাবা যে বিড়াল বেঁধে খাইতো, বলে আরে দেখো তোর বাবারও অন্ধ ছিল জন্য বিড়াল বেঁধে রাখতো, নাহলে পাতে আপনার প্লেট থেকে গোস্ত মাছ সব খেয়ে ফেলতো এই জন্য বেঁধে রাখতো, আর তোমার তো চোখ আছে, সেইটা আমার দেখার প্রয়োজন নেই, আমার বাবাই বিড়াল বেঁধে ভাত খেত তাই আমি বেঁধেই খাবো, বুঝলেন না অন্যজন, আমার বাবা দাদা করেছে আমার হুজুররা করে তাহলে আমি করবো, আপনি কি ওটা আমার চোখ দিয়ে দেখার প্রয়োজন নেই, বলে দেখো না এই হাদিসে কি করে বলে ওটা আমার দেখার দরকার নেই, এই হচ্ছে আমাদের অবস্থা, বিড়াল বেঁধে চোখ থাকার পরেও বিড়াল বেঁধে খাওয়ার অবস্থা আমাদের আজকের মুসলমানদের, বুঝতে পেরেছেন, তাই চোখ থাকতে যদি চোখ দিয়ে না দেখি, আমাদের একটা রেডিও এবং টেলিভিশনে একটা গান গাই, গান গাই না চোখ থাকতে অন্ধ কি একটা কথা বলে না, মানে মানে ওই কি বলে ওটাকে মূর্খতা দূর করার জন্য যে প্রোগ্রাম তার মধ্যে এইটা বলা হয় চোখ থাকতে অন্ধ। বন্ধুগণ এরপরে কি হলো, ইমাম আহমদুল হাম্বালের ইন্তেকাল হলো না, আল্লাহর বান্দা তুমি থাকলেন দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, দশ লক্ষ হাদিস হেফজ করে কোরআন মাফিক মেনে নিতে পারেন, আজকে তো দশ টাকার জন্য কমরাড সাহাবের কি হয় যারা আদর নামাজ হয়, কাজে আপনারা যে বলেন একটা কথা আলেমরাই তো করে, এই কথাটা বলবেন না আজকে আলোচনা শুনে, আল্লাহর বান্দা এরকম সব যুগেই ওই যে দুইজন এসে স্বীকার করলো ঠিক আছে, একজন রাস্তায় মারাই গেল ভয়ে, কিন্তু আল্লাহর বান্দা ইমাম আহমদুল হাম্বাল না বলে যেতে পারি তোমার যাত্রাঘাটে, কিন্তু আমি একটা সঠিক আকিদা থেকে অন্য কোনো আকিদা বিশ্বাস করতে পারি না। বন্ধুগণ অনেক সময় আপনাদের পারিপার্শ্বিকতা দেশে গিয়ে অনেক হয় বলবেন যে দেশে আসতে থাক না, হাত জানবেন সেটাকে বাদ ইজহার করার জন্য প্রচার করার জন্য চেষ্টা করবে। এরপরে কি হল, বিশেষ করে এরপরে এইভাবে এক পর্যায়ে একের পর এক আগাছা ইসলামে প্রবেশ করতে শুরু করল, পরগাছা আগাছা আস্তে আস্তে ইসলামের সঠিক এবাদতগুলি কি হয়ে গেল, কোনোটাকে নতুন করে রং চড়া হলো, কোনোটাকে বাদ দেওয়া হলো, নতুন করে কিছু আবিষ্কার করা হলো, পরগাছা বলতে যেটা নতুন করে নিয়ে আসা, আর আগাছা বলতে আপনাদের বোঝাচ্ছি ওইটাকেই আবার রংচং দেওয়া আছে। বন্ধুগণ এবার আপনাদেরকে বলবো কি কি কারণে আগাছা পরগাছার আগমন ঘটল, জানার প্রয়োজন আছে কিনা, অবশ্যই একটা কারণ আছে, এমনি আছে নাই, প্রথম কারণ আপনাদেরকে বলবো যেটা আপনারা আমাদেরকে দলিল পেশ করেন, সেটা হলো কি, যদি এটা পরগাছায় এবং মানে ইসলামের ভাষায় যেটা বলা হয় বিদআত, কি বলা হয় এটাকে, বিদআত, বিদআত মানে নতুন আবিষ্কৃত জিনিস। আর ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় যেইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদের যুগে এমন কিছু নতুন জিনিস আবিষ্কার করা ইসলামের নামে সওয়াবের উদ্দেশ্যে। প্লেনও কিন্তু নতুন আবিষ্কার, কিন্তু আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে দাহরান এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন কতগুলি নেকির উদ্দেশ্য করে? এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যে আমার নেকি হবে এমন কি উদ্দেশ্য করে এসেছেন? করেন না। কিন্তু শবে বরাত যখন করেন তখন উদ্দেশ্য করেন নেকি হবে, ঠিক না? এখানেই পার্থক্য। অনেক সময় এই অজুহাত দেখা যায় লোক তো নতুন আবিষ্কার, লোক বিদাত হবে না। মনে রাখবেন, দিনের নামে, ধর্মের নামে, সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, খোলাফায়ে রাশিদের যুগে ছিল না, এমন কিছু নতুন এবং কি কি আপনাদের ছয়টা কিন্তু জিনিস আছে। কুষ্টি পাথরের কুষ্টি পাথরটারও কিন্তু পাওয়ারফুল হতে হবে, নকল কুষ্টি পাথরের কিন্তু মাপতে পারবেন না, এবং অরিজিনাল কুষ্টি পাথরের জন্য ছয়টা জিনিস আপনাদের পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। কিভাবে বেদাত চালু হলো? এক শ্রেণীর আলেম, পরিচিত আলেম, নামধারী আলেমদের কি এই ধরনের পরগাছা এবং অগাছাগুলিকে দেখার পরে, জানার পরেও ওই নিড়ানি দিয়ে নিড়াই না, বলে যে না এটা অসুবিধা নেই, এটা হাসানা, ওইটা বলে সাইয়া খারাপ, এটা বলে ভালো। আল্লাহ আল্লাহ কি বলছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন আবিষ্কার করা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ, নতুন আবিষ্কার দিনের নামে সেটা হচ্ছে কি, বিদআত। অখণ্ড বিদআতিন দলালা, প্রত্যেকটাই নতুন আবিষ্কার কি, পদভ্রষ্ট। এখানে কি বললেন যে ভালো আর মন্দ পার্থক্য করে দিয়েছেন নাকি? আল্লাহ রাসূল পার্থক্য করেন, আপনি কেন পার্থক্য করবেন? কোন একটা বিদআত ভাগ করার, অখণ্ড দলালাতিন ফিন্নার, প্রত্যেকটাই নতুন আবিষ্কার স্থান তার জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস, মান আহাদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। এই ধর্মে নতুন করে কেউ তৈরি করলে, মান আহাদাতা, মান যে কেউ, আলেমী হোক আর জাহেলি হোক, আরবি হোক আর আগামী হোক, লিবাসধারী হোক আর অলিবাসধারী হোক, যে মান, যে আরবিতে মান তার মিন, এরা বলে মিন মান, যে কাউকে বলা যায় না, এই দেশের গান মন্ত্রীকেও মিন বলা যায় মান, আর একজনে কেউ নিম্ন শ্রেণীর আমাদের বাঙালিকে আমাদের মিসকিন ধরে আমরাও মান, ঠিক কিনা? যে কেউ আলেমরা জারি করলে নতুন করে ওটা বেড়াত হবে, ওটা হাসানা হবে, হ্যাঁ, আর সাধারণ পাবলিক করলে ওটা সাইয়া হবে, কোথায় চলবে? প্রত্যেকেই জাহান্নাম। আল্লাহ রাসূল আরো বলছেন, বল মানা হাদা, স্যার যে নতুন করে তৈরি করলো তাহলে একটা যুক্তি খাটাবেন আপনারা, যেটা তৈরি করছে আলেমরা আমরা তো করি না, তাহলে আমাদের জন্য বেড়াত না? মানা হাদা, স্যার যে নতুন করে তৈরি করেছে হে মেয়েটা বুঝবে আমাদের কি দায় আছে? আল্লাহ রাসূল বলল এই হাদিসের আপনার এই যুক্তি খণ্ডনের জন্য অন্য এবার অন্য হাদিসের লব্ধ কি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে কেউ আমল করবে, এবার আপনি তৈরি করলেন না, আপনার আমল করলেন, লাইসা আলাইহি আমরুনা, তার স্বীকৃতি আমার কোরআন আছে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান, কোনো বুদ্ধি নেই বাজবে। জানি আল্লাহ রাসূল এরকম যুক্তি আপনারা খারাপ করবেন, কারণ তার কথা জানে ও মানে, বৈশ্বে যাওয়া মিল খেলাম। এক শ্রেণীর বেদাত এই পরগাছা অগাছাগুলিকে হাসানা এবং সাইয়ার ভাগ করে করতে গিয়ে এক শ্রেণী যেরকম সাবেক করেছে, আর এক শ্রেণীর আলেম চুপ থেকেছে, বলে ইংলিশ দিয়ে বরাবরি করি বেদাত হবে, বলে আপনারা এরকম বরাবরি করেন, ইংলিশ দিয়ে কত ফেতনা হবে, আরে দিনের নামে নতুন আবিষ্কারের চেয়ে বড় ফেতনা কি হতে পারে? ধান লাগালাম আমি, পাকবে তখন ধান ফিটনেস না হয়ে আপনার ধানের জমিতে হয়ে গেছে অন্য কিছু, খাওয়া আসবে নাকি বাড়িতে? কেমতের দিন এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন কুল হাল্লু নাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযী তাদাল্লা সাইউ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন ওদের সম্পর্কে কি তোমাদেরকে বলে দিব না? রাসূলকে বলতে বলছেন যারা এই পৃথিবীতে ওয়াকাম কুকাম ওর গাছা ও গাছা সৃষ্টি করে বলে যে না এটাই আসল, ওরা মনে করে এটা ভালো, কিন্তু আল্লাহ বলছেন যে তারা কি পথভ্রষ্ট, তারা জানে না আদৌ যে তারা কোথায় তাদের স্থান, কোথায় তারা গেছে। অনেক কাজ করেছে কিন্তু কান্তা দেব, মনে রাখবেন শয়তানের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে বিদাত। কেন বলতে পারেন, কেউ উত্তরটা দিতে পারবেন যে বেদাত করে কি মনে করে করে? নেকির উদ্দেশ্যে করে, নেকির উদ্দেশ্যে যে করবে সে কোনদিন তোবা করবে? আপনি যদি জানেন যে এটা ভালো কাজ আপনার আকিদা, কোনদিন ওটা থেকে তোবা চাইবেন না। আপনি আমাকে দুই থাপ্পড় মারার পরে যদি মনে করেন এটাই ছিল এক প্রাপ্য, তাহলে কোনদিন আমার কাছে আসবেন যে আমাকে ক্ষমা করবেন? আর যদি আপনি অন্যায় করার পরে পুরো আপনার হানা দিবে না, তখন আপনি আমার কাছে না আসলেও বলবেন যে না কাজটা ঠিক না, ঠিক কিনা। এই জন্য শয়তান শয়তানের বাণী হলো কি, কি বলে যায় যে বনি আদমকে আমি ধ্বংস করি পাপের কাজ করে, ওরা আবার আমার ধ্বংস নিয়ে আসে আল্লাহর কাছে তোবা করে ইস্তাগফার করে। যতই পাপ করে যখন আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ বলে দিলাম মাফ করে, বরং আল্লাহ প্রতিদিন আসমানে নেমে এসে বলে কে আছে তোমাদের? হ্যাঁ হাদিসে আছে, সহিহ হাদিসে, যে আল্লাহ সকালবেলা হাত বাড়িয়ে দেয়, হে রাত্রির পাপীরা আসো আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিই। রাত্রিবেলা আবার হাত পাড়িয়ে দেয়, দিনের বেলা যারা পাপ করেছ অন্যায় করেছো আমার কাছে হাত উঠাও আমি তোমাদের ক্ষমা করে। এবার শয়তান বড় ব্যস্ত, কি করা যায়, নতুন কিছু একটা ডোজ লাগবে, যার কারণে সে এই তোবা এবং ইস্তিগফারের জন্য না ভাল ভাবে কি। এবার শয়তান বলছে নতুন করে একটা আবিষ্কার, সেটা হলো কি, দিনের নামে কিছু কাজ চালু করা, এরপরে এদেরকে বেদাতের নামে নতুন করে আবিষ্কার, নতুন কিছু সংযোজন করাই দিলাম, আর এটা করে কিন্তু সে তোবা আর করে না, আমার হালাকাতেও আর আসে না। এবার তাহলে এই জন্যে শয়তানের কাছে সবচাইতে শিরকের চাইতো জঘন্য, শিরকের চাইতো শয়তানের জন্য বড় হাতিয়ার, বড় যেটা আছে সেটা হলো কি, বেদাত। কারণ বেদাতই কোনোদিন তোবা করে না, এবং যারা বেদাত করে তাদের সঙ্গে বসে দেখবেন আমি যেরকম আলোচনা করছি চাই তো সপ্তম মিষ্টি শুধু আপনাকে বুঝে বুঝে না, এটা দিনেরই জিনিস, এই ওহাবিরা বুঝল না, বুঝছেন, সারাবিরা বুঝল না, অমুকরা বুঝল না, আহ কি এর মধ্যে, কারণ কে তার পিছনে, শয়তান। এই জন্য বন্ধুগণ যেটা এক নম্বর কারণ হলো এক শ্রেণীর আলেম সেটাকে হাসানা বলে চালাই দেওয়া, এক কারণ। দুই নম্বর কারণ হলো মানে পর্দা থাকে গাছ মনে করে এটাই না এটাই আবার। দ্বিতীয় কারণ হচ্ছে এক শ্রেণীর আলিম জানার পরও, এক শ্রেণীর আলিম আছে পারিপার্শ্বিকতা ভাবে চাকরি বুঝে রুজি বুঝে আজকাল আল্লাহ করে আমাদের বহু ইমামরা বলতে শিখেছে কি করবো না করলে যে চাকরিটা থাকবে না, বলে না আমার অনেক ভয় আপনারা আমাকে শুনিয়েছেন, তাহলে তারা চুপ থাকার কারণও এটা চালু হয়েছে, দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো সরকারি ভাবে এর সহযোগিতা করা, যেরকম বাদশা হারুন আর রশিদ সহযোগিতা করলো, বলো কোরআন আসলো আমার দেশে রেডিও টেলিভিশনের মাধ্যমে এই বেদাত গুলার জন্য ছুটি ঘোষণা করা হয় না, হাল্লাবুদি খাওয়ার জন্য একটা সময় দেওয়া হয় না, সরকারি ভাবে প্রচার করা হচ্ছে। বলে যদি এটা বেদাতি হবে তো রেডিও টেলিভিশনে কেন, রেডিও টেলিভিশন কার আওতাভুক্ত হয়, কার সরকারি, আর সরকার আলিমদের মাশাআল্লাহ ইচ্ছে হয়ে সেই বিষয়ে কাঁদতে। কিন্তু তৃতীয় কারণ হচ্ছে না জেনে না বুঝে ফতোয়া দেওয়া, আল্লাহর বান্দা এমন আছেন জিজ্ঞেস করেন, আচ্ছা সৌদি আরবে শুনে আসলাম যে এটা বেদাত, এটা বেদাত কি বলো, না জানে না আদৌ যে কিন্তু কোথা থেকে এসেছে, এক শ্রেণীর আলেমের অজ্ঞতাবশত ফতোয়া আমাদেরকে বেদাত করতে বাধ্য করেছে, এবং এটাকে আমরা ভালো মনে করেই করতেছি, এটা একটা কারণ কিনা আপনার একমত আমার সঙ্গে কারণ গুলিতে। আর একটা কারণ হল কি, অন্ধভক্ত যেটাকে তাকলিদ বলে, তাকলিদ আমি হারাম করছি না, সাধারণের জন্য তাকলিদ জায়েজ আছে, কিন্তু বন্ধুগণ আপনাকে যদি বলা হয় আপনার বিবি সাহেবরা যদি বলে যে মেহমান এসেছে, হ্যাঁ এই ডালটা ঘি ভালো সব কিছু ভালো কিনে নিয়ে আসবেন, বাজারে গিয়ে বুঝি চোখ বন্ধ করে বলবেন যে যা আছে তাই দেন, বলবেন নাকি? একটা কাপড় কিনবেন তার জন্যে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এর আগে আপনাদের বলে গেছিলাম, এখন কি কি বলবেন যে ভাই এটা দাও, বাড়িতে নিয়ে এসে এবার তো গালি শুনতে হবে না। দুনিয়ার ব্যাপারে আমরা যত প্রকার কৌশল, যত প্রকার বুদ্ধি, যত প্রকার পরামর্শ নিজে না কিনতে পেলে একজনকে বলি ভাই তুই তো সরি আর বাড়ি চল দিয়েছিলাম বুঝি না পাই না এমন পাই না আমি ঢাকায় গেলে বাজার করে আমার খাওয়াতে হয় দা ও বহুদিন থেকে আগে চল বাজার করে আমি নিজে কিন্তু সাহস পাই না কারণ ওখানে যে থল বাজে আপনার ভালো হয়ে যায় হ্যাঁ বড় বড় দাড়ি আর বড় বড় করে দাড়ি ধরে কসম খাবে কত কিছু তাহলে দুনিয়াতে কোনো জিনিস যেন নকল না আসে দুই নম্বর না হয় এক নাম্বারটা যেন পাই আবার কম দামি হ্যাঁ তখন খুব চালা কিন্তু দিনের ব্যাপারে আমরা কি হুজুর আমরা কি জানি হুজুর যা পাই তাই তাহলে এটার একটা কারণ যে অন্ধ ভক্ত এবং অন্ধভাবে সবকিছুকে মেনে নেওয়া যেখানে আপনি জানেন যে দিনের নামে কিছু ব্যবসা হচ্ছে সেখানে আপনি কেন আপনি জানেন বাজারে দুই নম্বর ঘি দেওয়া হয় আপনি জানেন দুই নম্বরে দুই নম্বর ডাল চাল বিক্রি হয় দুই নম্বর তেল বিক্রি হয় দুই নম্বর কাপড় বিক্রি হয় তাহলে আপনি সেইখানে চোখ খুলে আরেকজনের সহযোগিতা গ্রহণ করেন দিনের ব্যাপারে কেন আপনি চোখ যা বলবেন আরে আমরা কি জানি হুজুর যা করে তাই ও সস্তা সস্তা দিন দিলে খুব মজা লাগে তাই না পেট খারাপ হয়ে যাবে কিন্তু সস্তা খেলে কেমতের দিন রেহাই পাওয়া যাবে না যেই দিন অনেক নামাজি হুজুর চকমক করবে আল্লাহর রাসূলের হাউজ কাউসারে পানি খাওয়ার জন্য যাবে সাহাবা ফেরেশতা বলল এই দাও কোথায় যাও বুঝলি তুই যে আমাদের নবী বসে আছে আমরা হাউজ কাউসার পানি খাওয়ার জন্য আমরা তার উম্মত রাসূল বলবে ছেড়ে দাও ছেড়ে দাও এই তো হুজুর জায়গাগুলি চকমক করতেছে আমারই তো উম্মত ছেড়ে দাও কি হয়েছে না এরা এই হাউজ কাউসারের পানি খাওয়ার যোগ্য না কেন কি হয়েছে বলে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা মা হাজার নতুন করে কি কি আবিষ্কার করেছে আপনি জানেন না তাই নাকি বলে হা বলে সহকান সহকানলে মানুষ গাড়ি যারা বাদ ফায়দা তাদেরকে যারা আমার মৃত্যুর পরে নতুন করে আগাছা পর্বাচা ধর্মের নামে চালু করেছিল ফায়দা ওদের এই হাদিসে দেখে কয়জন টিকবে বা আপনাদের বুঝতে হবে এরপরে বন্ধুগণ আর একটা কারণ হলো কি সুন্নত এর অযথা আসলে কোনটা যে সুন্নত আর কোনটা বেদাত আমরা জানি না ঠিক না করি না লেখাপড়া করি না সৌদি আরব আসার আগে যে একটা আরবি বই কিনে পড়েছেন না সবাই পড়েছেন কিনা না হলে ইংলিশ শেখার চেষ্টা করেছেন ইন্টারন্যাশনাল ভাষা এখানে আসার পরে কি করে খুব অধীর হয়ে শুনেন কি বলে আরবি দিয়ে ওরা আর দিনের ব্যাপারে একটা হাদিস পড়তে চান না ইসলামিক সেন্টারের ফি বই হলে ওই রেখে দিয়েছেন আল্লাহর বান্দা পড়েন না কেমতের দিন জিজ্ঞাসিত হবেন কেন এই বইটা পড়ো না এই বইটা করবেন না দিনের অজ্ঞতা সুন্নত সম্পর্কে অজ্ঞতা যেরকম আপনাদের ওই যে ভাই প্রশ্ন করেছিল নামাজ এই দুই আজানের মধ্যে এসে অনেক আপনারা কেন আমার দেশের অনেক আলেমের এই সুন্নতটি যায় না আর জানলেও কি কোনো কারণে আমল করতে দেয় না হয়তো আল্লাহ জানে কি কারণ তাহলে আপনারা তো দূরের কথা অনেক ভালো আপনি জিজ্ঞেস করুন বলতে পারবেন যদি বলেন যে মাগরিবের নামাজের আগে দিয়ে সুন্নত সৌদি আরবের কোরআন লিখে আসলে আমাদের মক্কায় মধ্যে সব জায়গায় আছে হয়ে রাখো ওরা ওয়াহাবি কি ওয়াহাবিদের কি কোরআন আলাদা হাদিস আলাদা বুখারী শরীফ আলাদা মুসলিম শরীফ আলাদা নাকি হবে নাসাই ইবনে মাজাহ ইবনে উত্তর নাকি আলাদা বই কিতাব নাকি কি এরা কি ঘর থেকে পকেট থেকে নিয়ে এসে সংযোজন করেছে বন্ধুগণ কোন এগুলি একটা গালি এবং একটা পড়াতে একজনকে বন্ধ করে রাখা বিভিন্ন নামে বিভিন্ন পদে বিভিন্ন রঙে যখন রঙিন হয়ে গেছি আমরা তখন বিভিন্ন নামে মানুষকে বাধা দিয়ে ও সাথী ওরা ওরা মালিক ওরা না দিন সবারই আছে হ্যাঁ মাঝাব হয়েছে চার মাঝাব এক মাঝাব করে কিন্তু এর মানে এই না যে সহিহ হাদিসের কথা বললে ওই অন্য মাঝাবের নাম বলে ওটাকে বাদ দিতে হবে এটা পোড়া কম না বন্ধুগণ এটাও একটা কারণ যে সুন্নাতের অজ্ঞতা এরপর আপনাদেরকে বলবো যে কিছু তাদের যুক্তি আছে তারপরে সংক্ষেপে কি বলবো আপনাদের একটা কথা শুধু আপনাদেরকে বলবো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটা কথা আপনাদেরকে একটা কুষ্টিপাত্র আপনার দিতে চাই মানে কুষ্টিপাত্রটাকে শক্তিশালী করতে চাই আর কি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন কোন একজন আল্লাহর ওয়ালিকে যদি দেখো আসমান দিয়ে উঠতেছে আরেকজন আল্লাহর ওয়ালিকে দেখো তার কারামতকে পানির উপরে যাই নামাজ দিচ্ছে নামাজ করতেছে আমার দেশে সাধারণ মানুষ মাশাআল্লাহ ওয়ালিয়া ওয়ালি সম্পর্কে এতই খোরাফাত এতই অপগল্প গাল গল্প জানে পড়া না সেদিকে এক ভাই রাত বারোটা কিন্তু আমার মাথাটাই খারাপ করে দিল তাহলে হুজুরদের কেয়ামতি বলতে হবে, অলিদের কেয়ামতি বিশ্বাস করতে হবে, ইমানের একটা অঙ্গ, অলিদেরকে ভালোবাসতে হবে। কিন্তু কারামত তো অলির ইচ্ছা মতো হয় না, আল্লাহর ইচ্ছা মতো হয়। অলিরা কারামত দেখায়, কোনো কেউ কোনোদিন কারামত দেখাতে পারে না, কোন নবী এবং রাসূলই তার ইচ্ছায় কোনো মর্যাদা দেখাতে পারে নাই, বরং আল্লাহ ইচ্ছায় সেটা হয়, যে কোনো সময় হয়ে ঘটে যায়। আর এরা আমাদেরকে কারামতি দেখায়, অন্ধকার ঘরে হঠাৎ করে আলো কোথা থেকে আসলো, জিনদের কাজ ছাড়ি, ওটা আর ঘটনা দেখ আপনাদের। তো বন্ধুগুলো এই ধরনের গাল গল্প অনেক আছে, আছে না এরকম গল্প আপনাদের জানা আছে কিছু? যারা আছে নাই, অনেক গাল গল্প আছে। বড়পীর আব্দুল কাদের জেলানি মার্কেটে একজনকে খুন করেছিলেন, জানেন না? তিনি কোরআন হেফজ করেছিলেন, স্বয়ং রাসূল দিনের দোয়া শিখতে পারেন এই মার্কেট থেকে, আর আব্দুল কাদের জেলানি শিখুন। এর কোন প্রমাণ বাস্তবের কোন ই আছে? একটু গল্প জানেন না যে রোকাইয়া উসমানের বাড়িতে বিরাট তাওয়াফের আয়োজন, আলী ফাতেমা গরিবেদেরকে ডাকা হলো না, পরে সব খাদ্য কি হয়ে গেল, কয়লা হয়ে গেল, পাথর হয়ে গেল। উসমান সম্পর্কে এমন ধারণা আপনাদের হতে পারে, ফাতেমা গরিব হওয়ার কোনো দাওয়াত দিবে না, তার তুই হাদিস পড়ে নাই, সরল হলিমা তু আলাহ করা সবচাইতে জঘন্য খাদ্য, ওই খাদ্য যেখানে বড় লোকদেরকে ডাকা হয় আর গরিবদেরকে ডাকা হয় না। তারা বুঝি এই আত্মীয়তা বন্ধন পুস্ত যে ফাতেমাকে ডাকা যাবে না, গরিব কাপড় চুপড় ছিলা ফাটা, বাংলাদেশের ইমান দিয়ে হুজুররা হযরত উসমান আর আলী হায়দারের ইমান মাপে, খোরাফাত নাই বলি? এমন গল্প শুনেন নাই যে হযরত মুসা আলাইহিস সালামকে তার একজন মহিলা বললে আমার বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহকে জিজ্ঞেস করিল তো, বলেন তো, জিজ্ঞেস করে বললো না বাচ্চা কাচ্চা হবে না। পরে দেখি এক ফকির এসে বলে যে এক রুটি দেবে উসকে এক বাচ্চা হবে, যে দু রুটি দেবে উসকে দু বাচ্চা হবে, যে তিন রুটি দেবে তিন বাচ্চা হবে, এক রুটি দিলে এক বাচ্চা পাবে, দুই রুটি দিলে দুই বাচ্চা, তিন রুটি তিন বাচ্চা, রুটি খাওয়াই দিল বাচ্চা হয়ে গেল। এবার মুসার কাছে হ্যাঁ আপনি আল্লাহর নবী দাবি করেন, আপনি বলতে পারেন না আমি এই বাচ্চা পেয়ে গেছি? আবার আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ বললে মুসা এক প্লেট মানুষের গোস্ত হাজির কর। মুসা পরেশান, কে মানুষের গোস্ত দিবে খেতে, জীবিত মানুষের গোস্ত হাজির কর। জঙ্গল দিয়ে মুসা পরেশান হয়ে হাঁটতে ছিল, এক পাগল বললো কি ব্যাপার, হে আল্লাহর নবী মুসা এত ব্যস্ত কি হয়েছে? বলে এই ব্যাপার, বলে তাই নাকি, আরে আল্লাহ কি গোস্ত দিয়ে আমার সৌভাগ্য করে তো দান করেন, দেন আল্লাহ দিয়ে দিল। আল্লাহ বলে মশাই এখনো বুঝতে পারো নাই? বলে না। বলে যে পাগল তার গোস্তকে দিতে পারে, সে দোয়া করলে আমি রব করতে পারি, ফেরত দিতে পারি। এরকম গাল গল্প শুনেন নাই? শুনছেন? এমন গল্প বহু এরকম, বহু এরকম যদি আপনাদের বলতে চাই, এরকম মানে খোরাফাত এটাকে বলে আরবিতে, মানে গাল গল্প অলিদের নামে। আমরা যখন এগুলি কথা বলি তখন বলে যে আর অলিকে ভালোবাসে না। আল্লাহ বলছেন মান হার আবা অলিয়ান ফাকাদ হারাত, তো যে আমার অলির সঙ্গে দুশ্মনী করলো, আমি তার সঙ্গে স্বয়ং যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু অলিকে আল্লাহ শয়তান আউলিয়ার রহমান, আল্লাহর অলি আছে আবার শয়তানের অলি আছে, বন্ধু আছে, ঠিক কিনা? আল্লাহ বলছে আল্লাহ অলি উল্লাহ না আমার উখরে জমিন আব্দুল বাদ দিলাম, তো মুমিনদের বন্ধু আলীকে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ নিয়ে যায়, আর যারা কাফের মুর্শিদ তাদের ওয়াল্লাযিনা কাফারু ওয়াজাবতাকু তাদের ওলি হচ্ছে শয়তান। এরা কি আউলিয়াউর রহমান না আউলিয়াউর শয়তান, কোন দলে কেমনে বুঝলেন? আল্লাহ তো বলছেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো চিন্তা ভাবনা নাই। কারা? আল্লাযিনা আমানু সুম্মা তাকাউ। ওলিদের দুইটা ডিফিনেশন, দুইটা গুণ, যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। যদি ওই অলি নিয়ে যারা বাড়াবাড়ি করে জিজ্ঞেস করা হয় আবুবকর কি আপনাদের লিস্টে নাম আছে, বলবেন না, ওমর ওসমান বলবেন না। সেদিনকে ওই সাউথ বিন জালুরিয়া হসপিটালে আমি ওয়াজ করার জন্য গেলাম, এক ভাই জিজ্ঞেস করলো কিতাব তো 104 খানা, তার মধ্যে 4 খান প্রকাশ্য আর বাকি সবই গোপনীয় বাতিনি কিতাব, কিতাব গুলি কি? এই বাতিনি কিতাবের খবর আর কেউ জানে না, তারাই জানে। যারা এরকম দাবি করে যে দিন দুই প্রকার, একটা বাতিনি একটা জাহিরি, জাহিরিটা জানি বাতিনিটা নাই, তাহলে আল্লাহ রাসূল তার আমানত আমাদের কাছে পৌঁছে গেছেন, রাসূলের উপরে তোমাত হবে না, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। বন্ধুগণ, এরপরে আপনাদের এ ধরনের অনেক ঘটনায় আপনাদের বলতে গেলে শেষ হয়ে যাবে। এবার আপনাদের যেটা বলবো সেটা হলো এই যে বেদাত এবং এই পর্দা ছাওয়া গাছার কুপ্রভাব এবং এর প্রাশ্চিত্য এবং এর খারাপ দিকটা কি, এক ভালো করে শুনুন, দুনিয়া এবং আখেরাতে পথভ্রষ্ট, দুনিয়াও অন্ধকার আখেরাতও অন্ধকার, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরগাছা আলাদের এবং বিদাতীদের তোবা তারা কবুল করবে না, কারণ একজন বিদাতী বিদাত অবস্থায় যদি তোবা করে সেটা কবুল হয় না। তৃতীয় ক্ষতি হল যে তারা হাউজ কাউসারের পানি পান করতে পারবে না, ওখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, তাড়িয়ে দিয়ে হলে কোথায় স্থান হবে আপনারা ভালো করে জানতে পারছেন। চতুর্থ কারণ হচ্ছে যে তারা সুন্নত থেকে সবসময় দূরে থাকে, দেখবেন যারা বিদাতী তারা সুন্নত থেকে অনেক অনেক দূরে তারা, কারণ হাদিস সুন্নত উঠে গেলে বেদাত আসলে সুন্নত সেখান থেকে উঠে যাবে। পঞ্চম কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন এই বেদাতীরা কি করে দিনকে ধ্বংস করে, আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে যারা বেদাত প্রবর্তন করে তারা দিনকে ধ্বংস করে, আপনারা হিসাব করেন। তারপরে কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বেদাতের কারণে একটা সুন্নত সেখান থেকে উঠায় নিয়ে কেমতের একদিন ওই শূন্য ফিরে আসবে, সাক্ষী হবে যে আমাকে বাদ দিয়ে বেদাত করেছিল, তখন কি হবে। এরপরে আট নম্বর কারণ হচ্ছে যে বেদাত হলো সবচাইতে পর্দাছা বাছাগুলি সবচাইতে শয়তানের কাছে প্রিয় পাপ, সবচাইতে মানে বড় অস্ত্রতা। নয় নম্বর কারণ হলো যে একটা বেদাত কি করে আরো শত বেদাতের পর করে দেয়, একদিনই কিন্তু আসে না, একটা করে যখন সাহস বেড়েছে আর একটা করেছে, আর একটা যখন সাহস হয়েছে আর একটা করে না। একদিন দেখবেন ছোট বাচ্চা মার সামনে যখন একটা অন্যায় করে, একদিন গালি দেয় ভয় করে, একদিন দুই দিন তিন দিন তিন দিন পঞ্চম দিন নিজের মাকে গালি দেয় না, এমনটা হয় না। একদিন অন্যায় করে ছোট, আসবেন আসবেন দেখবেন যে মাশাআল্লাহ প্রথম খাই বিড়ি সিগারেট, তারপরে আস্তে আস্তে তারপরে এমন খায় যে রাস্তার মধ্যে পড়ে থাকতে হয়, ঠিক কিনা। এইভাবে আস্তে আস্তে ওই পথে পদগামী হয়ে যায়। দশ নম্বর ক্ষতি হচ্ছে যে ওই বেদাতিরা হাকপন্থীদেরকে ঘৃণা জানে, ঠিক কিনা। যারা এই দেখবেন আহমদ রেজবি খানের গুরু, হ্যাঁ, যারা সুন্নতের পাবন্দী তাদেরকে কাফের ফোন করে, যারা আল্লাহ রাসূলের নূর বিশ্বাস করে না তাদের কাফের জানে, যারা এই সমস্ত মিলাদের এগুলিকে বেদাত বলে তাদেরকে খারাপ জানে। তাহলে দশ নম্বর ক্ষতি হচ্ছে এই যে হাকপন্থী যারা তাদেরকে বিভিন্ন নামে তাদেরকে ঘৃণা করে। এগারো নম্বর কারণ হচ্ছে যে তারা আল্লাহ রাসূলের সুন্নতকে জানার তাদের তৌফিক হয় না। এবার আপনাদের কিভাবে আমরা এটা থেকে বেঁচে থাকব, তার একটা প্রথম কিভাবে পদক্ষেপ নেব আমরা, কারণ সময় আপনাদের বেশি নষ্ট অনেক সময় চলে গেছে। প্রথম কিভাবে আমরা এগুলি থেকে কিভাবে চিনব যে এটা ইসলামের বহির্ভূত জিনিস, প্রথম হচ্ছে কোরআন হাদিস পড়া। প্রথম কারণ কি করতে হবে, আমাদের কোরআন এবং হাদিস সুন্নত পড়তে হবে, সঙ্গে বলছি। দুই নম্বর পদক্ষেপ কি গ্রহণ করতে হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা মানুষকে দিতে হবে। ইসলামিক সেন্টার দিচ্ছে, এর মাধ্যমে আল্লাহ করে আপনি অনেক কিছু জানতে পেরেছেন না, আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুন, আপনাদেরকেও জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তিন নম্বর পদক্ষেপ হলো ওই ধরনের লোকদের সঙ্গে উঠা বসা চলবে না, আপনি ওখানে গেলেই আপনার ওইগুলি জানবেন এবং ওইভাবে আপনি করবেন। একজন আজমির শরীফ যায় না আমাদের দেশ থেকে, মানুষ অনেক টাকা পয়সা খরচ করে, একজন মহিলাও আজমির শরীফের শখে গিয়ে যাওয়ার পরে ওখানে কি ঘটনা ঘটেছে আপনার বিরোধী থেকে পড়েছেন, তো একাই যে গিয়েছিল তারপর সেখানে ধর্ষণ হলো ইত্যাদি হলো, পড়েন নাই পেপার পত্রিকা, বিদেশি জীবনে হয়তো উপবাসের পেপার পান না, তো সব কিছুই তো আজকে আমাদের কাছে শরীর। একজন দুই যাত্রী ট্রেনে উঠেছে, একজন জিজ্ঞেস করে আগের দিন কোথায় গেছেন, বলে আজমির শরীফ গিয়েছে, বলে আপনি বলে আমি শ্বশুরালয় শরীফ গেছিলাম, শ্বশুরালয় শরীফে গিয়েছিলাম। দেখো শ্বশুরালয় আবার শরীফ হয় নাকি, আপনার যদি আজমির শরীফ হয় তা আমার শ্বশুরালয় কেন শরীফ হবে না, বলে না না এটা হতে পারে না, তুমি কি খেল মনে করছো নাকি, যেখানে ছিল তুমি শরীফ লাগাবে, বলে খেলছো তুমি আর তুমিই দেখো, তুমি দেখো, বলে আজমির শরীফকে আপনার কি লাভ হয়েছে, আজমির শরীফ যেতে আসতে আপনার খরচ হয়েছে, ওখানে হুজুরকে বকশিশ দিতে হয়েছে ইত্যাদি ইত্যাদি, কোনো লাভ নাই। আর আমার শ্বশুর আমাকে একটা সুন্দরী মেয়ে দিয়েছে, এই যে ওখানে গিয়েছিলাম নতুন জামা কাপড় দিয়েছে, যাতায়াতের পয়সা দিয়েছে, তারপরে আমাকে ভালো ভালো খাওয়াইছে, নিজের পয়সা তো খাই নাই, সেটা যদি শরীফ না হয় তো তোমার আজমির শরীর কেমন শরীফ হয়, বুঝতে পেরেছে। আজকাল তো দরগা শরীফ আর রওজা শরীফ আর আজমির শরীফ আর কত শরীফ আমাদের দেশে চালু আছে বন্ধুগণ। এই জন্যে সেই সমস্ত স্থান এবং তাদের উঠা বসা থেকে দূরে থাকতে হবে, এটাও একটা আপনার নিজেকে বাধ্য জন্য। এরপরে পাঁচ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সিরা তাদের জিন্দেগি আপনাকে আমাকেই পড়তে হবে বিশেষ করে। এরপরে ছয় নম্বর হচ্ছে কোনো সময় যদি আমাদের ঝগড়া লেগে যায় সন্দেহ জাগে তাহলে কিতাব কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। এরপর আপনাকে মনে রাখতে হবে যে এক শ্রেণীর মানুষ ধর্মের নামে ব্যবসা করে, এটা আপনার মেনে রাখতে হবে। বুঝছেন, বাজারে যখন যান জানেন যে মানুষ ঠকায় আজকাল বাজারটা। দুই নম্বর থাকে, এটা যখন আপনার ব্রেনে থাকবে সোজা আসবে কাপড় চোপড় কিনলে, ঘড়ি ইলেকট্রনিক্স জিনিস কিনতে গেলে দেখাশোনা নাই কোন দেশে কি মোটামুটি একটা, এখানে দুই নম্বরই নাই ঠিক না, কিন্তু বাংলাদেশে যদি ইলেকট্রনিক্স জিনিস কিনতে যান, আমি একটা ফ্রিজ কিনলাম বাসায় নিয়ে এসে দেখি এক ঘন্টার পরে আর চলে না, ফেরতও দিবে না চেঞ্জ করে দিবে না, কি মহাবিপদ তেইশ হাজার টাকা ফ্রিজ বাংলাদেশের মাটিতে। আমার মতো একজন মানুষ গরিব মানুষ অনেক কষ্টে তারপরে চেঞ্জ করে দেয়। তাহলে যেখানে আপনি জানেন যে দুই নম্বর আছে, যেখানে আপনি কনফার্ম যে এটা নিয়ে ব্যবসা করা হয়, যেখানে আপনি জানেন যে এর নামে এক প্রকার পোশাকধারী আছে, তাহলে আপনি একটু সচেতন হয়ে গেলেই বাঁচতে পারবেন। এটা একটা পন্থা কিনা বাজার। এরপরে হলো যে আপনি কোরআন হাদিস জেনেছেন আর ওটাও জানছেন, এবার দুইটা কি করেন মাপেন, এটাও একটা পথ বাঁচা। আমি সংক্ষেপে বলছি আপনাদের। তারপরে হলো যে আর একটা ধোকা আপনার পড়বে না যে ওদের এত মরিদ কেন, আপনার তো সে শুনে না, তাদের ওদের কথা বললে হাজারে হাজার প্যান্ডেলের টাকা দেওয়া হয় না। আপনার মনে রাখতে হবে, মনে রাখতে হবে অধিক্ষেপ অনেক লোক তাই হাত মেজরিটি মাস বিগার্ড, এটা আপনার ইসলাম সমর্থন করে না। এই সমস্ত আমরা এখানে যদি এখন বলি যে এখন রাত এই দিন, আর আল্লাহর বান্দা একজন চোখ নাই যদি বলে না এখন রাত, কারটা সঠিক হবে বলেন না? তুই চোখে দেখিস না, তুই কি বুঝিস, চলবে যুক্তি বলেন না? আপনারা কথা বলেন তাহলে একটু করব যে আপনারা শুনছেন। একজন অন্ধ ব্যক্তি যদি বলে এখন রাত, আর সারা পৃথিবীর মানুষ যদি বলে এখন দিন, তাহলে তাকে যুক্তি দিয়ে ঠগা যাবে না যে তোর চোখ নাই যাবে। এজন্য বন্ধুগণ অধিক্ষের কোন বড়াই বায় যুক্তি দিনে চলবে না, বরং হাক নাদুর মাল হাক কায়েম সময় আদুর। একজন গরিব দুঃখী একজন সত্যবাদী যার সঙ্গে হাক তার সঙ্গে আমরা থাকব। আমার দেশের পার্লামেন্ট না জনগণই ক্ষমতা উৎস, যা বলবে সেটাই ধর্ম, সেটাই দিন, সেটাই নিয়ম কানুন। বরং ইসলাম বলে হাক যদি একজন হয় সেটাই হক। বুঝছেন না? উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন মোহর বেশি হয়ে গেছে, এটা কমা দিতে হবে। একজন মহিলা দাঁড়িয়ে বলে উমা তুমি কোরআনের আয়াত পড়ো নাই, বলো আতাই তুমি হেদাহুম না তিন তারা, স্বর্ণের ডিপ দিয়ে যদি বিয়ে করো তারপরে জোরপূর্বক ওই স্ত্রীর অনুমতি ছাড়া সেখান থেকে তুমি কি চিনতে পারবে না? তো কি স্বর্ণের কি ঢিপ দিয়ে বিয়ে শুরু হয়েছে এখনো? বলে হয় নাকি? উমার রাদিয়াল্লাহু অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন, কাঠ হয়েছে ঠিক আছে না? বললেন ভাই উনি কি তুমি জানাবো আমার দেশের হুজুর আলী বলাই প্রশ্ন করলেই নাকি আদত হয়ে যাবে? এমন কি সংগঠন আছে ওদের সংগঠন কোনো প্রশ্নই করা যাবে না। এরপরে মনে রাখতে হবে যে আপনাকে বলতেছে যেটা শূন্য তার আমল আখলাক আপনি দেখেন, ওই ইমাম গাজ্জালির কথা যদি দেখো ওই কথাটা পূরণ করে নিয়ে আপনাদের ভরে গেছে, যে যদি দেখো যে আল্লাহর ওয়ালি আসমান যে উঠতেছে আর যাই নামাজে পানির উপরে যাই নামাজ বিচ্ছিন্ন নামাজ পড়তেছে, আর যদি দেখো বিন্দু পরিমাণে তার সুন্নতের খেলাফ সে করতেছে, আল্লাহর বান্দা সে শয়তান। কারণ বিন্দু পরিমাণে যে খেলাফ করবে সে আল্লাহ বাড়ি হতে পারবে ঢোকাই পড়বে। যাই হোক, এরপরে আপনাকে আর একটা শেষ পরামর্শ দিব, সেটা হলো কি তাদের এই মুখোশ যে সমস্ত যারা খুলে দেয়, যারা আপনাদেরকে সঠিক করে কি করে মাপে দিতে পারে তাদের বই পুস্তক পড়ুন, অর্থাৎ জালিয়াতের বইগুলি ভালো করে পড়ুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোনটা সুন্নাত আর কোনটা বেদাত, যেটা হয় এটা যায় না বা এসে আপনি আদেশ করেন আলোক পুস্তক, এটাও একটা পথ কিনা বন্ধুগণ। শেষে আপনাদেরকে বলবো, অর্ডার করেছিলাম যেই কোনো এবাদতের যখন আপনি বলবেন যে এটা এবাদত, তখন সেখানে ছয়টা জিনিস থাকতে হবে। যখনই বলবেন আপনি যে এই জিনিসটা এবাদত, এটা করলে স্বভাব আছে, না করলে গুণা আছে, ব্যবস্থা হলে নাকি আছে, না করলে কোনো গুণা নাই, ঠিক আছে, তখন ছয়টা জিনিসের উপস্থিতি আপনি দেখবেন। প্রথম, এর স্বভাব কি, কারণ কি, কেন একে চালু করা হয়েছে, অবশ্যই মধ্যে একটা হিকমত আছে, চালু কেন করা হয়েছে, মিলাদ শরীফ চালু করা হয়েছে কি কারণ, হুজুরদের খাওয়া দাওয়ার কারণ, খাওয়া দাওয়ার কারণ কোনো ইবাদত হয়নি, ঠিক কিনা, আপনার হাসবেন্ড না মানে ইয়া বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু কোন আলেমকে আমি কটাক করে কথা বলার করছি, এগুলি কথাগুলি আসলে অতিরঞ্জিত আসলে আপনাদের বুঝাবের জন্য, আল্লাহ কসম করে বলছি কাউকে যেন আল্লাহ আমাকে আমার নিয়ত থেকে কাউকে ছোট না করা হয়, আল্লাহর বান্দা হয়তো জানে না সেই জন্য। প্রথম কারণ থাকতে হবে, দুই নম্বরে এর জিনস কি ধরনের এবাদতটা, এটা কি শারীরিক এবাদত, না মানের এবাদত, না দুইটাই একসঙ্গে, কোন জিনসের এটা, এটা কি রাত্রের না দিনের না কখন, এইটা না রাত্রের দিন না, জাস্ট জিন্স বলতে বুঝায়, এর যেরকম জিন্স বলতে বলে যেরকম এর পুরুষ এবং নারী, এটা একটা জিন্স, জিন্স ওরা পুরুষ এরা হলো মহিলা, তো ঠিক এবাদতটা কোন জিন্সে, শারীরিক না মানসিক না কোন ধরনের এবাদত। এরপরে হলো কি, এর পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে শরিয়াত থেকে, ফজরের দোয়া কয় রাকাত সুন্নাত, যদি আপনি বলেন চার রাকাত পড়ব চলবে, ঠিক কিনা, এরপরে কাইফিয়া পদ্ধতি, সেজদা আগে না রুকু আগে, বলেন আপনারা একটু, নামাজের সবচেয়ে উত্তম জিনিস হলো সেজদা, তো সেজদাটা যেহেতু উত্তম সব আগে করবো, রুকুটা পরে করবো, হবে সুরা ফাতিহা পরে পড়বো, অন্য সুরা আগে পড়বো, সুরা ইখলাস পড়লে তিনবার পড়লে এক কোরআন খতম, কিন্তু সুরা ফাতিহা কয় হাজার পড়লো কি খতম হবে, হাল কাছে নাই, আমি আগে কোরআন খতম দিব বাপু, তারপর সুরা ফাতিহা নামাজ হবে, বুঝার চেষ্টা করছেন আপনারা, তাহলে এর পদ্ধতিও কোরআন দ্বারা জমানা, সময় নির্ধারণ করে দেওয়া, হাজ কত তারিখে, 9 তারিখে, আরাফার 9 তারিখ, আপনি যদি বলেন যে না 9 তারিখ না, আমি 9 তারিখের পরে আবার 9 তারিখ আসা পর্যন্ত সারা বছর থাকবো, হজ হবে, হবে সেই খেতে হবে, ফজর হওয়ার আগে বললাম, আমি ফজর হওয়ার পরে হবে, সূর্য 5 মিনিট আগে আর পাশে কি ডুবে নেই, খাইয়ে নিলাম খেয়ে লাগছে, হবে না, তাহলে সময় নির্ধারণ করার দ্বারা থাকতে হবে। এরপরে হবে স্থান, এখন যদি আপনি হাজ করতে হবে কোথায়, আরাফাতে গিয়ে, আপনি বলেন যে না আরাফার চাইতে মক্কা বেশি ফজিলত সম্পন্ন, যেখানে কাবা ঘর, আমি 9 তারিখে মক্কায় থাকবো, হবে রোজার রমজানের রোজা আমি রমজান মাসে করবো না, হজ এত বড় কাজ, হজের সঙ্গে করে নেব, হজ করতে এসেছি মদিনা মুনাওয়ারায় মক্কায় বাংলাদেশ থেকে হজ করবো, এখন রোজা রমজান মাস না, এখনই রোজা করে নি রমজানের, হবে নাকি, তাহলে বন্ধু বোন এই ছয়টা জিনিস, প্রথমত স্বভাব কারণ কি, কারণের মধ্যে রয়েছে, দুই নম্বর জিনিস কি ধরনের এবাদতটা, ফরজ না সুন্নত না নকল, এটা কোরআনটা সাবেত হতে হবে, আপনি যদি বলেন যে এটা ফরজ সুন্নতকে চলবে, যদি নকলকে ফরজ করেন আর ফরজকে নকল করেন চলবে, চলবে না। তিন নম্বরে হলো এর নির্দিষ্ট কত রাকাত কত ভাবে, তিন নম্বরে হলো কাইফিয়াত কি ধরনের দুরুদ আমরা পড়ি, মিলাদের নামে পড়ি না, কিন্তু কি ধরনের দুরুদ আল্লাহ রাসূল পড়তে বলেছেন ওইভাবেই পড়তে হবে, আপনার আমার বানানো দুরুদ পড়লে সেই দুরুদ কাজ হবে না, ওটাকে বলে বেদাত, দুরুদ ঠিক হয়ে আছে কিন্তু পদ্ধতি আমরা নতুন করেছি, এই জন্যই বেদাত। এই ছয়টাকে মিলাবেন, যখন দেখবেন যে ছয়টা অনুপস্থিত করা হয় চালকে, বুঝবেন কোনো একটা না হলেই বুঝবেন এটা বড় গাছা অগাছা, স্থান না ইসলাম, এটা সময় দুরুদ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই, বা থাকলেও যেভাবে আমরা ওই কোন মৃত্যুর দিবসে করি সেই ধরনের স্থান নাই, আছে 41টা স্থানে, 41টা স্থান নির্দিষ্ট হাদিস করার আলোকে আছে, যেখানে দূর পড়ার জন্য আদেশ আছে, কিন্তু এর মধ্যে ওইটা না যে বাবা মারা গেলে, বাবা মারার দিন, কুলখানের দিন, চেহলানের দিন, এইগুলো নির্দিষ্ট নাই হাদিস করার নাই, কারণ তাহলে না। এরপর আপনাদেরকে শুধু লাস্টে বলবো কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা সব কিছু থেকে বাঁচতে পারবো, তিনটা পদক্ষেপ, প্রথম পদক্ষেপ হলো কি বন্ধুগণ, তিনটা পদক্ষেপ আমাদের সকলের নেওয়া দরকার। সেটা হলো কি, নতুন করে ইমানের পুনর্জাগরণ করতে হবে। বলবে না সাহেব সাহেব আমাদের ইমান নাই বলতেছে না, নতুন করে ইমানের, তাহলে ইমান আছে, আমি বললাম নাই যে নতুন করে ইমান দিতে হবে, নতুন করে ইমানের পুনর্জাগরণ। কিসের ভিত্তিতে? কথাগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি ভালো করে মনে রাখবেন, বুঝতে করেন যারা হয়তো জানতে চান। নতুন করে ইমানের পুনর্জাগরণ তাওহীদের ভিত্তিতে, ইমান আছে কিন্তু জাগরণ নাই, আছে জাগরণ কিন্তু তাওহীদের ভিত্তিতে না, ওই শিখ বেদাতে ছেয়ে গেছে। সত্যি ইমান কোনটা আমরা আদৌ জানি না। মনে রাখবেন তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত, আর এই মূল ভিতকে যদি মনে করেন ছাদে একটা বম দিয়ে ভাঙতে হয়, ওই ভিত ভাঙতে কয়টা বম লাগবে বলুন আপনারা? কমপক্ষে 10টা। ইসলামের ভিত ধ্বংস করার জন্য, এই তাওহীদ ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা কি জানেন, এক নম্বরে হলো শিরক, আর দুই নম্বরে হলো হলো পয়জন, যেটা হলো কি বিদআ, আস্তে আস্তে ওই ভিত নষ্ট হয়ে গেল। তাহলে প্রথম পদক্ষেপ নতুন করে ইমানের জাগরণ তাওহীদের ভিত্তিতে, ভালো করে মনে রাখেন। দুই নম্বর, ইসলামের নতুন করে ইসলামকে আমাদের জানা এবং অন্যের কাছে পৌঁছা, সালফ সালিহিনের যেভাবে তারা ইসলাম বুঝেছিল কোরআন শিয়াছে, কারণ বন্ধুগণ আজকে আপন আপন মত, আপন আপন পথে, আপন আপন বুঝে, আপন আপন ব্যাখ্যায়, আপন আপন চিস্তিয়ায়, আপন আপন তরিকায় ইসলাম প্রচার করছে না, সবাই আপন আপন ব্যাখ্যা দিচ্ছে ইসলামে, কেউ ভাগ রয়েছে জাহেরি বাতিলি, কেউ আরো কত ভাগ তরিকত মারেফাত। এর আগে আমার ভাই একদিন খুব তরিকত মারেফাতের প্রশ্ন করছিলেন বারবার, রাগ করবেন না কিন্তু তরিকত মারেফাত আছে আমি বলেছিলাম, কিন্তু যেই উদ্দেশ্যে করা হয়েছে ওই উদ্দেশ্যে নাই, বোঝার চেষ্টা করবে। তাহলে বন্ধুগণ যে আমাদেরকে নতুন করে ইসলামকে জানতে হবে, আজকে আমেরিকার ইসলাম অরিজিনাল ইসলাম, কারণ তারা সহি বুখারি পড়তেছে, মুসলিম পড়তেছে, হাদিসের কোরআন পড়তেছে, ওরা কোনো হুজুরের কাছ থেকে, কোনো খানকা শরীফ থেকে, কোনো মাধাবের ভিত্তিতে, কোনো হুজুরের ভিত্তিতে ইসলাম শিখে না, তারা সরাসরি ইংলিশ ট্রান্সলেট করা আছে শিখতেছে অরিজিনাল ইসলাম। এবং একদিনে তো এমন হতে পারে তাদের মাধ্যমে হয়তো সারা পৃথিবীর নেতৃত্ব তারা, এখন যেরকম কুফুরিয়াদের নেতৃত্ব তাদের হাতে, আপনি যেখানেই থাকুন যাই নেতৃত্ব দেন, মুসলমানের নামে দিন, যদি সত্যিকারের মুসলমান হয় একদিন নেতৃত্ব চলে যাবে অন্যদের হাতে, যাবে কিনা? ইয়াহুদীদের নেতৃত্ব ছিল ফিলিস্তিন, বাইতুল মাকদিস মুসলমানদের কাছে ছিল, মুসলমান রাজ্য হওয়ার কারণে আবার তাদের কাছে চলে গেছে, অস্বাভাবিক কিছু। এই জন্য বন্ধুকে এখানে আপনি মনে রাখবেন, ইসলামকে জানা এবং অন্যের কাছে উপস্থাপন করা কিসের ভিত্তিতে? সাহাবা একরাম তাবিয়ান ইমামরা যেভাবে কোরআন হাদিস বুঝেছিল, যে ব্যাখ্যা দিয়েছিল, ওইভাবে নতুন করে নিজের নিজের আপন আপন ব্যাখ্যা এবং মতলব এবং নিজের নিজের স্বার্থের ইসলাম না, ঠিক কিনা? আপনার একমত হওয়ার সঙ্গে ইমানের ভিত্তি আজকে তাওহীদের উপরে না হওয়ার কারণে। আচ্ছা তৃতীয়টা বলি, তৃতীয়টা হলো এবার যখন আমল জানলাম শুনলাম, এবার এইখান থেকে বাস্তবে থিওরিক্যাল থেকে আমল করব, আমল ছাড়া কোনো বিষয়, তাহলে যদি তাহলে আপনাদেরকে বুঝাই, আজকে ইমানের ভিত্তি তাওহীদের উপরে না হওয়ার কারণে ইসলামের সঠিক রূপরেখা, ইসলামের অরিজিনাল জিনিস আমাদের থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে, সাহাবায়ে কেরাম এবং তাবি এবং ইমামদের যে বুঝ সেই বুঝে আমাদের কাছে না আসার কারণে আমি আশ্চর্য হই যখন মাজহাবি ফেকার বইগুলি পড়ি, বিশেষ করে আমাদের দেশের আমাদের যে হানাফি মাজহাবের আমরা অধিকাংশ, যখন হানাফি মাজহাবের ফেকার বইগুলি পড়ি আর প্রচলিত মাঝহাবের যখন আমল দেখি, তখন আমাকে আশ্চর্য লাগে যে কোথা থেকে আসে। আর সবাই কিন্তু মাঝহাবের নাম দিয়ে চালাচ্ছে, আফগানিস্তানের নাম দিয়ে চালাচ্ছে, মাঝাবের ওলামদের নাম আদৌ কোথাও কিছু নেই। কোন হারাপি মাঝাবের বই দেখাতে পারবে যে মিলাদ যায়, শয়বরাত যায়, আগেকার মহাকিক আলেমদের, এই এখনকার পেট পূজারি আলেমদের না কেউ দেখাতে পারবে, বরং বই পড়ে দেখুন তারা বেদাচ্ছি বহু আগেই বলেছে, আজকে নতুন করে। তাহলে আসুন আমরা যদি ইমানের ভিত্তিতে পুনর্জাগরণ ইমান করি, আমরা তাওহীদের ভিত্তিতে ইমানের পুনর্জাগরণ, সঠিক ইসলাম জানি এবং আমল করি, আর কিছু বাকি থাকলো? থাকলো আপনার আমার সঙ্গে একমত এই তিনটা প্রোগ্রাম হাতে নিতে, নতুন করে ইমানের পুনর্জাগরণ আমরা করি, নিজে জানি অন্যের কাছে প্রচার করি এবং আমরা সেই অনুযায়ী আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উন্নতি পরলোক কল্যাণ কামনা করবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের প্রশ্নের জন্য রেখে দিলাম, এবার সবে বারাত সামনে, ঠিক কিনা, কেউ হয়তো প্রশ্ন করবেন এবং আমি উত্তর দেব, যে বিষয় সংক্ষেপে আর কি, কারণ আমি আলোচনা করতে গেলে প্রশ্ন হবে না, এটা হবে সবে মেরাজ হয়ে গেল। আদৌ কোন ইতিহাসের কেউ বলতে পারে না যে নবুয়াতের দশম সনের, এর আগে আপনাদেরকে বলে গেছিলাম যে নবুয়াতের দশম সনের ২৭ রজবে মেরাজ হয়েছে, এর কোন ঐতিহাসিক প্রমাণ নেই, বরং হয় নাই এর প্রমাণ আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ার আগে মারা গেছে, কখন? রমজান মাসে, রমজান আগে না পরে? রজবের পরে, রজব শাবান তখন না রমজান, তিনি পরে যাওয়ার ইন্তেকালের পরেও নামাজ পেলেন না, দুই মাস আগেই নামাজ কি স্পেশাল আমাদের জন্য ফরজ হয়ে গেছিল না? আর সেই মনে রাখতে হবে মেরাজ বিভিন্ন কারণ বহু একটা কমপক্ষে ১৫-২০টা কাউল আছে যে এই তারিখে ওই তারিখে ওই তারিখে, তারপর আমরা নির্দিষ্ট করে নিয়েছি আলোকসজ্জা কত কিছু করে একেবারে অহম দম সরকারি ছুটি সবে বারাত সবে মেরাজ আমরা পালন করি। তো বন্ধুগণ আসুন আমরা সঠিক ইসলামকে জানার চেষ্টা করি এবং এই কষ্টি পথরে আমার যা আমি করি যা দেখি তাকে আমরা ঘুষে মেপে মাপার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিনকে জানা এবং সেখান থেকে আগাছা অপরগছাগুলোকে দূর করে দিয়ে আমরা সত্যিভাবে এগুলোকে পালন করলাম আমাদের আনতে পারি। আল্লাহ রাব্বুল সে তাওফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গাফুরুর রাহিম। কেউ প্রশ্ন করবেন? আমার এক ভাই প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর দেওয়ার আগে সরাসরি প্রশ্ন দিই, সবরাতের কিন্তু কেউ আমাকে প্রশ্ন করবেন, কারণ অনেকেরই এই বিষয়টা স্পষ্ট না, আমি স্পষ্ট করতে সংক্ষেপে প্রশ্ন মাধ্যমে। আমার ভাই প্রশ্ন করেছেন, পেশাব করে পানি দ্বারা ধৌত করা সুন্নত না অন্য কোন মাটি বা কাগজ দিয়ে কুলুপ ধরা সুন্নত? সঠিকভাবে জানতে চাই, কুলুপ ধরার পরে পানি দিয়ে পরিষ্কার করা, যাই দুটাই একসঙ্গে করলেন, কুলুপ ব্যবহার বা মাটি বা ঢিলা ব্যবহারকে এটাকে বলা হয় আর দিতে স্টিজ বা, আর পানি ব্যবহারকে বলা হয় স্টিংজা। স্টিংজা এবং স্টিজ বা ঢিলা কুলুপ এবং পানি ব্যবহার করা দুটো একসঙ্গে করা উত্তম, অসুবিধা নেই, কিন্তু শুধু যদি পানি কেউ ব্যবহার করে সেটাও যায়, শুধু ঢিলা কুলুপ ব্যবহার করে সেটাও যায়, ঠিক আছে? এক শ্রেণীর আমাদের আল্লাহ তাদের হেদায়ত করুক, তারা মনে করে যে কুলুপ না ধরলে তারা কিছু নামাজই হয় না এবং তার নামাজ হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তার পক্ষে দলিল পেশ করার চেষ্টা করে। কুরআনের মধ্যে কুবাবাসীদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিনা, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি করতে এবং তাদেরকে তাদের প্রশংসায় আয়াত নাজিল হয়েছিল। আমাদের হুজুররা ব্যাখ্যা দেয় এটা কি, যে তারা কুলুপ ধরার পরে পানি ব্যবহার করতে জানে না, আদৌ না, বরং তারা শুধু পানি ব্যবহার করত, সেই যুগে পানির খুব কষ্ট ছিল, কিন্তু তারা পানির ব্যবস্থা করতো, এই জন্য তাদের প্রশংসায় আয়াত নাযিল হয়েছে। আমাদের এক শ্রেণীর হুজুর মনে করে নিয়েছে যে তারা কুলুপ ধরত এবং তারপর পানি ব্যবহার না, আলো না, বরং হ্যাঁ, কিন্তু এমন যদি কেউ হয় যে যার অসুখের কারণে পেশাব ঝরে তাহলে তাকে কুলুপ ধরাটা তারপরে পানি ব্যবহার করা উত্তম হবে, কিন্তু আদৌ কুলুপ ধরার অপরিহার্যতা নেই যদি সে তার, হ্যাঁ বলে কি জানেন, বলে এক গ্লাসের পানি সব শেষ করার পর আবার যদি নিংড়ায় তাহলে এক ফোঁটা দুই ফোঁটা পানি পায় না। আল্লাহর বান্দা মানুষের তৈরি আর আল্লাহর তৈরি একসঙ্গে সাদৃশ্য দিতে চান? এই জন্য ইমাম ইবনে তাইমিয়া তালবিসুল ইবলিস, শয়তান কি কি ভাবে কুমন্ত্রণা দেয় এবং কি কি ভাবে মানুষকে পথভ্রষ্ট করে, তার মধ্যে এটাও নিয়ে আসছে যে এক শ্রেণীর আলিম মনে করে যে কুলুপ না ধরলে তার মনে হয় পেশা বাইর হতে আসে, বহুমূত্র তার এমনি যেন হয়ে গেছে। ইমাম ইবনে তাইমিয়া তিনি ডাক্তারি মেডিকেল সায়েন্সের কথা বলেছেন, কি মানুষের যখন মনে করে মূত্রথলিতে পেশাব জমে যায় তখন সেখানে একটা ওয়াশার আছে, ওয়াশার ধরে রেখেছে, ওয়াশারের একটা ক্ষমতা দেওয়া হয়েছে, এক একজনের এক একজন ক্ষমতা, যখন লোড বেশি হয়ে যায় তখন ও আর থামতে পারে না, তখন সে বাইর হয়ে যায়, বাইর যা হওয়ার তা হয়ে গেল, আবার সে বন্ধ হয়ে যায়, আবার বন্ধ এদিকে শেষ, আবার এক ফোঁটা করে সেখানে জমা হয়। তিনি বলছেন যে যখন সেটা ধরে টানাটানি করা হয়, চিখলাচিখি করা হয়, পা দিয়ে চাপাচাপি করা হয়, বেয়াদবি বেহায়েমো করা হয়, তখন কি ওই যে ওয়াশারটা তখন তোর মধ্যে চাপ পড়তেছে, ঠিক কিনা, আর চাপ পড়লে আবার সে নিয়ে চুয়ে চুয়ে বাইরে আসবে, হ্যাঁ, আর এরা বাইর যখন হয় তখন মুখে এই তো বাইর হচ্ছে, এই তো কাজ, এটা অপরিহার্য। আদৌ সেটা যাদের অসুখ নেই তাদের প্রয়োজন নেই, পানি যথেষ্ট, কেউ যদি করে। কিন্তু এইভাবে ব্যায়াম করা, চিখড়া চিখড়ি করা করা, ব্যায়ামের মতো চল্লিশ কদম হাঁটা, এর হাদিস যা হাদিস মানা, আদৌ প্রয়োজন নেই। বরং আপনাদেরকে বলতে চাই যে এই মশালাটা, এই বেহাইটা আপনাদেরকে বলতে চাই যে গুলশান, আপনার কি বলে ধান, গুলশানে একটা ভালো মসজিদ, ধানমন্ডি বা ধানমন্ডি তো না, কি বলে বনানী বাজারে একটা ভালো মসজিদ আছে, দেখছেন হয়তো আল্লাহ করে আপনারা। সেখানে একবার যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে তাদের আগমন, নামাজের আগে পাশে আগে যখন এরকম ওই কি করে আপনার হাঁটাহাঁটি করে বেহায়ের মতো, তো ওইখানকার বড় লোকদের ছেলে মেয়েরা ওই দোতলা তিনতলাতে দেখে আর হাসি বলে, হুজুরা করে কি কাপড় উঠাই দি, এরকম ব্যায়াম ইসলাম বলে। বড় হাদিসে আছে সেটাকে ঝেড়ে দাও, এটা তো ঝাড়া মারে, ঝাড়া দেন হাদিসে আছে ঝেড়ে দেওয়ার কথা, নিয়ে যাবে যেটুকু আছে রাস্তায়। হ্যাঁ, কারো অসুখ থাকলে বা আপনি যদি করেন করেন, কিন্তু অন্যের উপরে চাপাই দিয়ে না, বুঝছেন? কেউ যদি ক্রুদ্ধার উপায় করেন আপনি আপনার সময়, কিন্তু আপনি ওইভাবে হাঁটাহাঁটি করবেন, খেঁকাঝেড়ি করবেন, ঝিকাঝিকি করবেন, তাড়াতাড়ি করবেন, এটা ইসলাম আদৌ ইসলাম এই জাহায়াতে পছন্দ করেন। যে আর কারোর প্রশ্ন আছে, জি তাড়াতাড়ি বলেন। খুতবার নিয়ম হলো খুতবার দুইটা হবে, দুইটা পার্ট, অর্থাৎ মধ্যখানে একবার বসা। এই বসার আগে তাকে বলা হয় প্রথম খুতবা, আর পরের তাকে বলা হয় দ্বিতীয় খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই খুতবা দিতেন। আরে আশ্চর্য, এই দেশে দেখেছেন লাঠি হাতে নিয়ে খুতবা দেয় ইমামরা, অনেকে লাঠি হাতে নিয়ে খুতবা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, তখন একটা লাঠি হাতে নিয়ে খুতবা দিতেন। আমার দেশে হুজুররা বলে যে আল্লাহর রাসূল যখন বুড়ো হয়ে গেছিলেন তখন তিনি লাঠি নিতেন, কিন্তু আদৌ না। তখন সুন্নত সাবিতা যে তিনি লাঠি হাতে নিয়ে সবসময় খুতবা দিতেন। এই জন্যে কোনো এক জায়গায় আমি যখন লাঠি নিয়ে খুতবা দিতাম, একজন বলল কেন আপনি এটা নেন, কেন আল্লাহ রাসূল নিতেন, এই অনেক কিছুই কথা। তো বলে রাখতে হবে, এই দেশে যেরকম খুতবা দেখতেছেন উঠে গেল, প্রথম খুতবা দ্বিতীয় খুতবা মধ্যখানে বসা, ঠিক জাস্ট এইভাবেই খুতবা, মেম্বারে উঠে আরবি যে খুতবা বলবে, কোরআন হাদিস পড়বে, বাংলায় অনুবাদ করবে, যা যখন প্রয়োজন তখন আলোচনা করবে, বুঝছেন না? ওই 13 খুতবার আলোচনা আপনাকে আরেকটু বলতে চাই যে বানু উমাইয়াদের যুগে তাদের রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়া মেম্বারে, এদেশে খুতবাতে দোয়া করে, করে না এদেশের রাষ্ট্রপ্রধানদের জন্য, আমরা বুঝতে পারি না। তো বানু উমাইয়াদের জন্য দোয়া করার একটা নিয়ম ছিল, তো যেহেতু লিখিত, এখন আব্বাসিয়া যুগের এক ইমাম সাহেব ওই বানু উমাইয়ার খুতবা নিয়ে এখন দোয়া করে, বিপদ। আরবি তো বুঝে না আল্লাহর বান্দা, আরে আব্বাসীদের যুগে এখন বানু উমাইয়াদের জন্য দোয়া করো, তো হুজুরের আর চাকরি নষ্ট হয়ে গেল, কারণ কি বলে বেটা জানো না এখন আমরা কারা রাষ্ট্র চালাই, কার জন্য তুমি দোয়া করো। তা আমাদের দেশের 13 খুতবার অবস্থা তাই, কি যে মধ্যে আছে ভালো মন্দ সাপ দিচ্ছে কিছু জানে নাই আমরা অনেকেই। এই জন্যে সরাসরি দুইটা খুতবা হবে এবং মেম্বারে উঠেই হবে, ইনশাআল্লাহ জায়গা আছে। তবে আপনারা গন্ডগোল করবেন না, আগে মানুষকে জানান, বুঝান, মশলাটা বুঝেন, তারপরে। ওয়াইস কর্ণী সম্পর্কে জিজ্ঞেস করেছেন, ওয়াইস কর্ণী তাকে একজন তাবি ধরা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখেন নাই, তার সম্পর্কে একটা হাদিস এসেছে, ওয়াইস কর্ণী আল্লাহর বান্দা, নিকার বান্দা, কিন্তু এর মানে এখানেও গজা খিচুড়ি মানে খোরাফি গল্প আছে। ওয়াইস কর্ণী আল্লাহ রাসূল বললেন যে ওয়াইস কর্ণী বলে একজন এরকম লোক হবে, আর আমার এই জামাটা তাকে নিজে দিবে। তো আল্লাহর এক রাসূলের এক সাহাবি কি করলেন, আল্লাহ রাসূলের জামা দেওয়ার জন্য ইয়ামানে, ওয়াইস কর্ণীর বাড়ি কোথায় ইয়ামানে, দেওয়ার জন্য ওয়াইস কর্ণীকে খোঁজ করতে করতে পাওয়া গেল যে সেই বকরির রাখাল, বকরি চালাচ্ছে। তো গিয়ে সালাম দিলেন, বলে আপনি কে? হ্যাঁ, বলে আমি তো মদিনা থেকে আল্লাহ রাসূলের সাহাবি। বলে আপনি আল্লাহ রাসূলের সাহাবি? বলে হ্যাঁ। বলে এখন আপনার সমস্ত দাঁত যে দেখতে পাচ্ছি, না আপনি আল্লাহ রাসূলের সাহাবি না, এই দেখো আমার আল্লাহ রাসূলের রুহুদের কথা যখন পড়েছি আমি, তখন আমার একে একে 32টা দাঁত আমি ভেঙে শেষ করে দিই। ওয়াইস কর্ণী যদি ভেঙে থাকে সেই জন্য সে ভালো কাজ করে নাই, অন্যায় কাজ করে। আর আল্লাহ রাসূলের দাঁত ভাঙার কথা শুনলে আপনাকে দাঁত ভাঙতে হবে এমন কথাও ইসলাম আপনাকে জায়েজ করে নাই, যেটা আপনার জন্য ক্ষতি ইসলাম হারাম করে দিয়েছে। লা দরার ওয়ালা দিরার ইসলাম, যে আপনার ক্ষতি অন্যের ক্ষতি চলবে না। আপনি বলবেন আমি জান্নাত দিব, আমার মাল সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দেবো, আপনার ছেলে মেয়েদেরকে দিবেন না, হারাম চলবে না, বলে আমার মাল আমি দিব না, হারাম চলবে না, এই জন্য আপনার পক্ষেও আপনার জন্য যা ক্ষতি অন্যের জন্য যা ক্ষতি চলবে না ইসলাম হিসেবে। ওয়াজ করেনি আল্লাহ রসুলের জিন্দগি জামানা, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী ওয়াজকর্ণী সম্পর্কে বলেছিলেন, কিন্তু ওয়াজকর্ণী সম্পর্কে এতই অতিরঞ্জিত কথা আছে যে সারা রাত বললে শেষ হবে না, সে আর অন্য মানুষ খোঁজ করে আপনাদের পড়া শুরু করে সেখানে আছে কিনা, তাহলে সারা রাত শেষ হবে কিনা। সয়বরাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন আমাকে, সয়বরাত আমরা দেশে যেভাবে পালন করি এটা কি বিদআত? মনে রাখতে হবে বন্ধুগণ, সয়বরাতের পিছনে কোনো সহি হাদিস নেই, সয়বরাতের পিছনে কোনো সহি হাদিস নেই। ইবনে মাজাহ শরীফে তিনটা হাদিস রয়েছে, প্রথম হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম যেটা দলিল পেশ করা আমাদের দেশে সূরা দোখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা বলছেন, তারপরে কি বলে আয়াতের একটু অংশ হচ্ছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল কখন হয়েছে, কদর রাত্র খাই রমজান না শাবানে, আয়াত দিয়ে যারা শয়বরাত সাব্যস্ত করতে চায় তাদের মতো পদভ্রষ্ট না কিছু লিখে এবং মাস্ক পদভ্রষ্ট করে, স্পষ্ট তাফসিরে লিখা আছে যেখানে ইকরামা থেকে একটা বর্ণনা আছে অত্যন্ত দুর্বল বর্ণনা, আল্লাহ ইবনে কাসির বলছেন এটা মুনকার অগ্রহণযোগ্য বর্ণনা, সেখান থেকেই মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলের কদর লিখে দিয়েছেন ভাগ্য রজনী বলে। সবে বরাত, সব মানে রাত্রি, আর বরাত মানে বিচ্ছিন্ন করা, বা বরাত মানে কিন্তু ভাগ্য হয় না, বিচ্ছিন্ন করা, বা বরাত মানে কিছু হিস্সা বা অংশ, বরাত মানে মনে করি আমরা ভাগ্য, আদৌ বরাত মানে ভাগ্য না, বরাত আল্লাহ আল্লাহ রসুলের থেকে বিচ্ছিন্ন ঘোষণা করা তোমাদের সঙ্গে সম্পর্ক নেই কাফের মুশরিকরা, বরাত শব্দ আসার কারণে সেই সুরাতে বিসমিল্লাহ উল্লেখ হয়নি, আর আমরা ওই বরাতের নামে কত কিছু পাগল হতে পারে, বাঙালি পাগল বরাতের, সব মানে রাত্রি, সব মানে রাত্রি, যদি এটা মেডিল আরবি হতো তাহলে লাইলাতুল বরাত হতো ঠিক না, আর আর কোরআন হাদিস কিছু আরবিতে না, তাহলে আরবি হতো নামটা, ফার্সি নাম মানেই বুঝাচ্ছে সব মানে রাত্রি, ফার্সি নাম মানে এটা আরবির আরব থেকে যায় নাই, বরং সর্বরাত চালু হয়েছে কখন 448 দিকে সর্বরাতের এই ধুমধাম, প্রথম ফিলিস্তিনের এই বাইতুল মাকদস মসজিদে এক শ্রেণীর আলেমরা এটাকে চালু করে, এরপরে আস্তে আস্তে এর সঙ্গে অনেক কিছুই যোগ হয়ে হালুয়ারুটি শেষ পর্যন্ত, হালুয়ারুটি কেন খান, আল্লাহ রাসূলের উহুদের যুদ্ধে দান দান শহীদ হয়েছিল ঠিক না, ঠিক কিনা, ওহদের যুদ্ধ হল শাবান রমাদান শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালে, শাওয়ালের 11 তারিখকে টেনে নিয়ে আসলেন কোথায়, আরো 2 মাস আগে, হুজুরের পেটে এতই ক্ষুধা জান মানে না, 2 মাস আগে টেনে এসে খাওয়া, বুঝতে পেরেছেন আপনারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন শেষ আসমানে, নেমে এসে বলেন তোমরা এবং এই রাত্রিতে তোমরা রাত জাগরণ করো, দিনে রোজা থাকো, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে কে তোমরা পাপী আছো আছো ক্ষমা করে দিই, কার প্রয়োজন আছে আসো মিটাই দিই ইত্যাদি ইত্যাদি, এই হাদিসটা একটা দুর্বল বরং জাল হাদিস বলা যেতে পারে, কারণ এই হাদিসের বর্ণনাকারী ইবনে আবি সাবরা, ওর নাম তাওবাকারী ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবু সাবরা, ইমাম আহমদ বিন হাম্বাল এবং ইবনে মাইন যারা সবচেয়ে মহাদিসের আপার ক্লাসে যারা, দুইজন বলছে কানা ইয়াদাউল হাদিস, হাদিস জাল বানিয়ে বানিয়ে ছড়ায়, হাদিসে গ্রহণ করা যাবে, আয়েশার হাদিস আল্লাহ রাসূল হঠাৎ করে রাত্রে নাই, আয়েশা খোঁজ করতে করতে দেখলেন যে বাকি জান্নাতের বাকি যেটা আপনারা বলেন বাকি বাদ কাছে না, আল্লাহ রাসূল যখনই ফিরেছেন মা আয়েশা আগে দৌড় দিয়ে এসে বিছানায় হাজির, আল্লাহ রাসূল এসে দেখে ফেলেছেন যে আয়েশা আমাকে খোঁজ করতে, কি ব্যাপার ভয় করছো নাকি, বলে না আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গেছিলেন নাকি, বলে তুমি যাও না আজকে সর্বরাতের রাত্রি বা শাবান 15 তারিখ আজকে আল্লাহ রব্বানি গরমের যত পুত্র আছে রে, সেই যে ইয়া রয়েছে ছাগল এত লোমে সমপরিমাণ সাথে তোমা করেছে, এই হাদিসটাও দুর্বল আছে, এর মধ্যে হাজ্জাজ বিন আরকা এর কাজই হলো কি জানেন, একজনের কাছে হাদিস শুনে তাও বানাতে পারেন, মূল কথা তার উস্তাদকে শুনে নেই, নিজেই বানাই বানাই বলছে দুর্বল হাদিস, অগ্রহণযোগ্য হাদিস, মহজাল, মূল কথা হাদিস, মুদাল্লাস হাদিস, মুদাল্লাস হাদিস। তারপরে একটা হাদিস বর্ণনা করা হয় আবু মুসা আশআরী, যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে সকলকে ক্ষমা করেন, শুধু মুশরিক এবং দিনের যে বিদ্রোহকারী তার বিরুদ্ধাচরণ করে তাকে খালি ক্ষমা করেন। এই হাদিসটাও দুর্বল হাদিস, কারণ এই হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে লাহিয়া এই বেচারা একটা ভালো, কিন্তু এর বইপত্র সব পুড়ে গেছিল, তারপরে ব্রেন তার বিকৃতি হয়েছিল, এরপরে সে হাদিস মানে জয়ী হাদিস বর্ণনা করত। এবং এর মধ্যে একজন দাবি আছে, এর নাম অলিফ বিন মুসলিম, এর কারণ ছিল দুই তিনজন মধ্যখানে বাদ দিয়ে আরেকজন কাছ থেকে বর্ণনা করা, শিক্ষকের শিক্ষকের মৃত্যু 100 বছর আগে আর ছাত্র বর্ণনা করছে 100 বছর পরে, আজ গ্রহণ করা যাবে? আপনি যদি বলেন আমার মৃত্যুর পরে সাহেবুদ্দিনের কাছ থেকে আমি শুনেছি, আমি মনে করেন আদৌ আমি এখান থেকে মনে করেন কোথায় কুয়েত কোনদিন জানি, কুয়েতের মানুষ যদি একজন বাঙালি বলে আমি সাহেবুদ্দিনের কাছ থেকে শুনেছি, হবে? দেখাই হয় না যে আসুন, এই ধরনের সব দুর্বল হাদিস। একটা সহি হাদিস সেটা হলো এই মুসলিম শরীফের হাদিস, সেটা হলো ইমরান ইবনে হোসেন সাহাবী কালসুন বলছেন যে তুমি এই সাহাবি শাবানের শেষ দুইটি রোজা তার রাখা অভ্যাস ছিল, রোজা দুইটা করেনি কারণ রমজানের সঙ্গে মিলিয়ে যাওয়া রোজা নিষেধ আছে, দুই একটা রোজা আমি করি রমজানের সঙ্গে মিলিয়ে দেওয়া নিষেধ আছে আল্লাহ রসুলের, এই ভয়ে রোজা করেন। আল্লাহ রসুল বলেন তুমি কি করেছো ওই দুইটা, তোমার শেয়ার রমজান এই শাবান কি করেছো, বলে আমি তো করি না, বলে তুমি রমজান শেষ রমজান মাস চলে আসছে শেষ হলে তুমি দুইটা রোজা রেখে নি, এটা ওই নিশ্চয়ই শাবান রোজা না বন্ধুগণ। এরপরে এখানে যতগুলি হাদিস হয় জাল আর না হয় জয়ীফ, অত্যন্ত দুর্বল, আল্লাহ রাসূলের সাহাবী থেকে বা এই ধরনের কোনো আমলের ইসলাম নাই, বিশেষ করে কোনো রোজা নেই, বরং শাবান মাসে আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, আপনি রাখতে পারেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা তিনি রাখতেন, এভাবে করতে পারি। আর আলোকসজ্জা কেন করেন, সেই দিন সমস্ত রূহরা নেমে আসে, বিশেষ করে বিধবা রানী মারা বিচার বুক বেঁধে আসামি আজকে আমার স্বামীর রূহ আসবে, এর পক্ষে কোনো হাদিস কোরআন নেই। সূরা কদরে যে ইমাস জেরুন মালায়েকা কর রোগ, রোগ মানে তো হচ্ছে জিবির আলাইহিসসালাতু ওয়াসসালাম সকল মুফাসসিরদের কাছে এটা সকলের রোগ নেমে আসবে, কোনো দলিল নেই। সেদিনে ভাগ্য রজনী সূরা দোকানের আয়াত দিয়ে ফিহা ইফরাক কুল্লা আমরিন হাকিম, সেটাও দলিল না, সেটা হলো লাইলাতুল কাদরের ঘটনা। যাই হোক, রুটি খাওয়াই বলে না, আল্লাহ রুটি বলে না, আলোক সূর্য যাই কিছু বলে, এই কোটি কোটি টাকা একটা বেদাতকে চালু করার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করে এইভাবে এগুলি করা আবু প্রয়োজন। কারো কারো মতে বাদশাহ হারুন রশিদের যুগে কিছু অগ্নি পূজক ইসলাম গ্রহণ করেছিল, তারাই এই নতুন করে আলোকসজ্জা করার দাবি চালু করেছিল। আল্লামা আব্দুল হাক মহাদেশ দেলবির মতে ওই হিন্দুদের একটা আছে পর্ব আছে, সেটাকে বলা হয় দেয়ালিমি, দেয়ালিমি না দিলামি, ওইটার সাদৃশ্য হলো মুসলমানদের এই শয়ে বলা। এবং আল্লামা আব্দুল আল্লামা মোল্লা আব্দুল মোল্লা কাইল হানাফি তার মেরাতের মেরকাতের মধ্যে মেরকাতের মধ্যে বলেছেন যে এটা নতুন করে আবিষ্কার, এবং সেই রাত্রিতে আলফিয়া নামাজ পড়া, 100 রাকাত নামাজ পড়ে না, এবং এই নামাজের জন্য গোসল যে করবে প্রতি ফোঁটা পানিতে 7,700 নফল নামাজের নিয়ে কিভাবে বলেন নাউজুবিল্লাহ, সে রাতে যদি গোসল করে 1 ফোঁটা পানিতে 700 নফল নামাজের এত দেখি রাতে কোথায়। এই জন্য দেখা যায় সেদিন নতুন নতুন কাপড় এই যে পড়লো আর কত ভালো মন্দ খাইলো, কিন্তু রিক্সা চালকই থাকলো, বড় লোক বড় লোকই থাকলো, ভাগ্য পরিবর্তন হবে, কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে? এই জন্য বন্ধুগণ এই যে এত নিকি আলফিয়ার নামাজ, 100 রাকাত সূরা ফাতিহা প্রত্যেক নামাজ রাকাতের সঙ্গে 10 বার করে সূরা ইখলাস 10 বার করে 100 রাকাত হলে 1,000 হয়ে গেল আলফিয়া। ওমরা কাজা জীবনের যত কাজা নামাজ গেছে এই রাত্রিতে 12 রাকাত পড়লে বা সালাতুল রাগায় 12 রাকাত পড়লে সব মাফ হয়ে যাবে, সবের মূলে জাল হাদিস, কি হাদিস, জাল হাদিস থেকে বাঁচুন। আর এই জাল হাদিস যারা বর্ণনা করে এই জাল হাদিস না বলে তাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা আর এই মতো আমিরান খালিয়াত বর্ণনা করা দমিনান না, যে জেনে শুনে জাল হাদিস বর্ণনা করলো তার স্থান জাহান্নাম, সেটি যে জাহান্নামে বানাইনি। একটা উদ্দেশ্যে জাল হাদিস বর্ণনা করা যায় সেটা হলো কি, ভাই এটা জাল হাদিস সাবধান আমল করবে না, এই একটা উদ্দেশ্য, তাছাড়া অন্য কোন ওই হাজার রুটি খাওয়ার উদ্দেশ্যে জায়েজ আদৌ না। সংক্ষেপে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের এ থেকে বেদাত থেকে এই ধরনের জন্য মনে রাখবেন, কেউ যদি বিশেষ করে রোজা রাখে বিশেষ করে নামাজ পড়ে তাহলে সে আল্লাহর নেকি না পেয়ে গজব করে, কারণ এর কোনো প্রমাণ নেই, কোন প্রমাণ নেই। 448 হিজরিতে এর নতুন করে আবিষ্কার দাবি করা হয়েছে। এরপরে হেজাজের আলমদার বিরোধিতা করে, বিরোধিতা করলে কি হবে, যখন একটা চালু হয়ে যায়, বুঝেন না, যখন একটা চালু হয়ে যায় ওটা, ওই যে শয়তান তোবা করবে না, বিরাতিরা না, ঠিকই আছে, এইভাবেই চালু হয়। আর কে যেন প্রশ্ন করছিলেন, লাস্ট প্রশ্ন, কালকে আলোচনা করবো ইনশাল্লাহ রমজান নিয়ে, আমার এই ভাইয়ের আলোচনা উত্তর কালকে দেবো। আর কারোর প্রশ্ন থাকলে না হলে আজকের মতো আমরা এখানে শেষ করবো। আমি এক মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার নাম হলো কি, বীরগড় দারুল উলুম শরাফিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় আগে মাটিতে পড়া হতো, সেইবার তার সাথে মাশাল্লাহ বিরাট একটা আইনকাম হলো, তো চেয়ার টেবিলের ব্যবস্থা করা হলো। মাসলা আসলো কি, আমাদের এর আগে বড় বড় হুজুর সাহেবানরা নিচে পড়িয়েছেন কোরআন হাদিস, চেয়ার টেবিল হলো ইহুদিদের, কাজে চেয়ার টেবিলে কোরআন হাদিস পড়া যাবে না, বুঝছেন না। আমার মনে হয় আমার ভাই প্রশ্ন করার পিছনে এমন কিছু আছে কিনা যাই না, পরে এই বিষয়টা নিয়ে আমার ছোট্ট ধরনের মনে আছে আলোচনা হলো। আমাদের ওখানকার প্রিন্সিপাল সাহেব মাওলানা আকমল সাহেব, এখন আপনার ঠাকুরগাঁ সালন্দর আলেমা সাহেব মহাদিস, তিনি তখন উত্তরে, আমার ভালো খেয়াল আছে, তিনি উত্তরে যেটা বলছেন সেটাই আপনাকে জানাচ্ছি এবং সেটাই সঠিক উত্তর। কোরআন হাদিসকে ইহতরাম করতে হবে না, সম্মান দিতে হবে কিনা, আমি বসে এখানে অনেকে দেখি সৌদিরা মাটির মধ্যে ফেলে দিয়ে পড়ে, এটা কি সম্মান, এটা কি সম্মান নাকি, কখনোই সম্মান নাই। যাই হোক, কোরআন সম্মানের জিনিস, হাদিস সম্মানের জিনিস, একে উঁচা রেখে হাতে ধরে যেভাবে হোক আপনি পড়ব। কোরআন হাদিস কিসের জন্যে, কোরআনকে তাকে ইহতরামের জন্য এবং উপরে রেখার জন্য। আল্লাহ করে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, খুলে পড়বেন এবং ইহতরাম করেই পড়বেন, বসে পড়লেও হাতে ধরে পড়বেন বা হেলের উপরে রেখেই পড়বেন, অন্য কাউকে দেখে, অনেকে কিন্তু এখানে দেখতেছি আমি, অনেক ভাইকে দেখি আমাদের এখানে, আল্লাহ তাদের হেদায়ত করে এখানে যা অরিজিনাল ভাই তাদের দেখে তাদের অনুকরণ করার চেষ্টা করে, ভালো যেটা অনুকরণ করবেন, খারাপ অনুকরণ চেষ্টা করার চেষ্টা করবেন না। আমাদের ইসলাম সৌদি আরবের ইসলাম নয়, বর্তমান যেটা মক্কা মদিনা আল ইসলাম না, আল ইসলাম এখন কোনটা, কোরআন এবং সুন্নাহ। এখানের লোকও অনেক জাহের আছে সুরাফাত, আপনি বিশ্বাস করবেন না, এই দেশের এমনও নাগর আছে সুরাফাটা কি করবেন না, তাহলে আপনি এই দেশে যদি মাপেন, এই দেশের লোকে বুড়ি খায়, বুড়ি খেলে জাহের হয়ে গেল, এই দেশের লোক মুখে দাঁড়িয়ে রাখে না, এই দেশের লোক জুলুম করে, এই দেশের লোক এটা কাফল ব্যবসা করে, এই দেশের লোক দেশের ব্যবসা খারাপ ব্যবসা করে, এই দেশের লোক এই দেশে সবই ব্যাংক পদ্ধতি, ভাই এগুলি কেমন ইসলাম, এগুলি কখনোই বলবেন না, এটা শয়তানের অসাসা। খালাস ইনশাআল্লাহ, যদি সুন্নাতে মুয়াক্কাদা এটা ছেড়ে দিলে গুনাহগার হবে কিনা, এ নিয়ে একটু ইখতিলাফ আছে, বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হবে, বাকি ইমামদের মতে সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হবে না। তবে অবশ্যই সে মনে রাখবেন যে সুন্নাতে মুয়াক্কাদা যে করে না, নকল করবে তাহলে সে আল্লাহ রাসূলের তরিকা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে না,